আসসালামু আলাইকুম। অদ্ভুতের 331তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ চলে এলাম আরো একটি এপিসোড নিয়ে এবং আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কয়েকটি ভয়ের ঘটনা। অদ্ভুতের একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু চেঞ্জ আনার চেষ্টা করছি এবং আমাদের যে থার্সডে নাইট ফিয়ার সেটা অন্য প্ল্যাটফর্মে হচ্ছে, সেখানেও দেখতে পাচ্ছেন একই রকম ভাবে তৈরি করার চেষ্টা করছি। যাই হোক, মূল ব্যাপারটা ভূতের গল্প, এটাই বুঝতে হবে। জিনিসটাকে অনেকাংশে অনেক জায়গায় কমপ্লিকেটেড করে ফেলা হয়েছে। যাই হোক, তারপর আমি চেষ্টা করছি আপনাদের জন্য ভূতের গল্প প্রেজেন্ট করতে, সেই অদ্ভুতের ক্লাসিক যেই একটা ফ্লেভার আপনাদের দিতে চেয়েছিলাম আগে, সেটাই দেওয়ার চেষ্টা করছি। কিন্তু একটু ডিফারেন্ট ভাবে শুরু করছি। তো প্রথম যে ঘটনাটি শুরু করব সেই রতনের ঘটনা। রতন ঢাকার মিরপুর থেকে শেয়ার করেছেন এবং রতনের চাচার এক্সপিরিয়েন্স তো বেশ ভয়ের। কিন্তু চলুন আমরা শুনে আসি রতনকে। তো চলে এলাম অদ্ভুতরেতে রতনের ঘটনা নিয়ে। রতন এই ঘটনাটি শেয়ার করেছে আমাদের কাছে এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। রতনদের বাসা মিরপুর। মিরপুরের কোন একটা জায়গায়, স্পেসিফিক লোকেশন সে বলবে না। বেশ অনেক আগের ঘটনা, 80-এর দশকে রতনের চাচার সাথে একটা ঘটনা ঘটেছিল, সেটি তিনি শেয়ার করেছেন। আমি চলে যাচ্ছি রতনের সেই ঘটনায় এবং আমি আমার মতো করে শেয়ার করছি। 80-এর দশকের ঘটনা। রতনরা যে জায়গাটাতে থাকত মিরপুরের, সেটা তাদের নিজেদের বাসা। তবে জায়গাটা তখন অনেকটাই ন্যাচারাল এনভায়রনমেন্ট ছিল, মানে মিরপুরের ওই অঞ্চলটা তখনও অতটা ডেভেলপ করেনি। তাদের বাসার সামনের যে জায়গাটা সেটা একটা ছোট্ট রাস্তা ছিল, একদম চিকন রাস্তা, এবং সেখানে তখনও পাকা হয়নি। ওটা মাটির রাস্তা, পায়ে চলা রাস্তা, এবং সেখানে আসতে হতো। একটা সময় কিছুটা অংশ ইট বিছানো রাস্তা ছিল, তো সেই ইট বিছানো রাস্তাটা আবার একেবারে শেষের দিকে, যেখান থেকে ওখানকার যে মূল রাস্তা সেখানে উঠতে হতো। সেই মূল রাস্তাটাও বেশ বড় না, সেটা একটা চিকন রাস্তা, সেটা চলে গেছে একেবারে মেইন রাস্তার দিকে। এবং সেই রাস্তা অনেকাংশেই নিচু হয়ে গেছে, অনেক জায়গায় ঢালের মতো আবার উঠেছে, এরকম মানে মানে বর্তমানের সাথে কোনোই মিল নাই ওই জায়গা। তো খুবই মানে অনেক মানে অবস্থা খারাপ ছিল রাস্তার, ভাঙা চোরা একটা অবস্থা। আর তাদের বাসার সামনে একটা মাটির রাস্তা, তার থেকে একটু দূরে গেলে একটা খাল আছে, মানে একেবারেই ন্যাচারাল এনভায়রনমেন্ট। এবং রাতের বেলা এখানে কোনো ল্যাম্পপোস্ট চলতো না, তাদের বাসার কাছে কোনো ল্যাম্পপোস্ট ছিল না। বেশ অনেক দূরে, মানে তাদের বাসা থেকে হেঁটে গেলে অনেক দূরে একটা ল্যাম্পপোস্ট ছিল, সেটার আলো মানে এই মাথা ওই মাথা দুই মাথা অনেক দূর পর্যন্ত কভার করত। আর তখনকার ল্যাম্পপোস্ট মানে বুঝতেই পারছেন নিয়ন লাইট। আর তাদের ঘরটা ছিল তখন পাকা ঘর, টিনের চাল দেয়া। তাদের ওখানে চারটা রুম ছিল পরপর, একটার পর একটা চারটা রুম, এবং এই চারটা রুমে ঢোকার জন্য সবগুলো দরজা ইন্টার কানেক্টেড। আর মাঝখানের যে দরজাটা সেটা দিয়ে তারা বের হতো, সেটা তাদের অনেকটা ড্রয়িং রুমের মতো, সেখানে তারা বসত, সোফা টোফা ছিল আর কি। তো এই ছিল তাদের বাসার বিন্যাস। তাদের বাসার চারপাশে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা, বাসার মধ্যে ঘরের মানে তাদের যে উঠোনের মাঝখানে একটা বড় আম গাছ ছিল, বেশ বড় আম গাছ। সেই গাছে ভালো আম হতো, এবং এই গাছটা নাকি অনেকদিন আগে থেকে ছিল, তার বাবা যখন এখানে জায়গা কেনে তখনই নাকি আম গাছটা ছিল। তো এই হচ্ছে অবস্থা। তাদের বাসা থেকে বেরোলে ডানে বামে গেলে মানে ডানের যে অংশটা সেখানে কেউ থাকতো না, সেই জায়গাটা বাউন্ডারি ওয়াল করা, এবং সেখানে মানে বেশ মানে কচুরি মানা টাইপের ডোবা হয়ে গেছিল। তারপরেও ওই তার পরের জায়গাটাও এরকম খালি, তো মোটামুটি অনেকগুলো খালি প্লট ডানে বামে পেছনে, এবং বেশ দূরে গিয়ে একটা খাল চলে গেছে। এরকম বৃষ্টি হলে পানি জমে যেত, বাসার সামনেও পানি জমে যেত, এবং বেশ দূর পর্যন্ত ওই যে ইট বিছানো রাস্তা ওইখানে পানি ওই পর্যন্ত পানি থাকতো, প্রায় হাঁটুর নিচ পর্যন্ত পানি হয়ে যেত যখন ঢালাও বর্ষণ হতো। আর তাদের যে ওই যে মূল সড়ক যেখান দিয়ে যাওয়া আসা করে সেটাও কিন্তু পানি ভরে যেত বৃষ্টি হলে। তো এগুলো বলার কারণ হচ্ছে ঘটনার সাথে এগুলো সব সম্পর্কিত। মানে ঘটনাটা আপনাদের বুঝতে সুবিধা হবে যদি এগুলো এক্সপ্লেইন করে নেই। মানে রতনদের এলাকাটা আসলে এরকম ছিল যে বেশ বড় একটা জায়গায় ধরা চলে, সেই জায়গায় অল্প সংখ্যক মানুষ, মানে মানুষ এতই কম যে এক একটা পরিবারকে এক একটা পরিবার চিনত এবং তাদের মধ্যে মানে ইন্টারাকশন হতো, কথাবার্তা হতো, দেখা সাক্ষাৎ হতো, বিকেলে যখন হাঁটাচলা করতো ন্যাচারাল এনভায়রনমেন্ট যেহেতু বেশ ভালো লাগত, অতটুকু এলাকার মধ্যে মানে অতটুকু নেইবারহুডের মধ্যে জাস্ট মানুষ তাদের যে ওই ইগুলো রাখছিল, মানে জায়গাগুলো রাখছিল, সেই জায়গায় কয়েকটা পুকুর ছিল এবং সেই পুকুরগুলো জাস্ট ন্যাচারাল পন্ডের মতো, মানে যেহেতু জায়গাটা মানে ফেলে রাখা হয়েছিল এবং মাটি তুলে আরেক জায়গায় ভরা হয়েছে, এর জন্য জায়গাটা তখন মানে একেবারে গভীর পুকুরের মতো হয়ে গেছিল এবং সেখানে মাছও থাকত। এর ফলে যেটা ছিল তাদের এলাকা বেশ হন্টেড ছিল, মানুষজন ভয় পেত হাঁটাচলা করতে। বিশেষ করে রতনদের বাসা থেকে বেরিয়ে বাঁয়ে গেলে অনেক দূর পর্যন্ত বাতি নাই, বসে ল্যাম্পোস্ট নাই, অনেক দূর পর্যন্ত হেঁটে ডানে মোড় নিতে হতো। ডানে যে মোড় নিত সেই রাস্তাটা অনেক লম্বা এবং সেই রাস্তার মাঝখানে এরকম একটা ডোবার মতো আছে, ডোবার পাশে একটা এরকম প্লট ছিল খালি, সেই জায়গায় একজন কেয়ারটেকার থাকতো আবার থাকতো না, জায়গাটা পড়ে থাকতো। তো ওইখানে নাকি বড় একটা তেঁতুল গাছ ছিল, তো সবাই বলতো যে এই তেঁতুল গাছটা খারাপ, মানুষ নাকি অনেক অনেক কিছু দেখছে রাত্রেবেলা, মানুষ ওখানে মানে যাওয়া আসা করার সময় অনেক কিছু দেখছে, মানে বেশ ভয়ের জায়গাটা, কারণ এইখানে মানে বেশ অনেকটা নীরব থাকতো এই জায়গাটা এবং রাস্তার এই মোড় থেকে ওই মোড় পর্যন্ত যে মানে দূরত্ব, এর মাঝখানে কিন্তু ওই কর্নারে প্লটটা ছাড়া এই পাশে আর কিছুই নাই, ঘরবাড়ি নাই, শুধু ফাঁকা জায়গা। এইসব জায়গা মানুষজন কিনে রাখছে, এখানে পরবর্তীতে মানুষ বাড়িঘর করবে, খুব কম সংখ্যক মানুষ এসে উঠছে এখানে। তো যাই হোক, এই হচ্ছে রতনদের পুরো এলাকাটা। তো রতনের কাছে বেশ ভালোই লাগতো, সে তখন একদমই ছোট, একদম মানে কিন্ডারগার্টেন লেভেল পার করে আসছে, ক্লাস ওয়ানে পড়ে এরকম আর কি। তো সে তখন তাদের উঠানে খেলা করে, বের হয়, রাস্তা দিয়ে হাঁটে, বেশ বেশ আনন্দ ফুর্তি করে এবং যে বললাম যে মানুষজন অনেক কম, মানুষের সাথে মানুষের ইন্টারাকশন হয়, তো সবাই সবাইকে চেনে, রতন খুব এনজয় করত। আর তার কাছে সবচেয়ে মানে ভালো লাগতো তার চাচারা যখন আসতো বেড়াতে, তখন বেশ ভালো লাগতো, গ্রাম থেকে আসতো চাচারা। তো এরকম এক বর্ষাকালে, তখন বেশ বর্ষার সময়, মোটামুটি ভালোই বৃষ্টি হয় সব সময়, রতনের ছোট চাচা আসলো। রতনের খুব প্রিয় হচ্ছে তার ছোট চাচা, কারণ তিনি যখনই আসেন রতনের জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসেন গ্রাম থেকে, আর রতন খুব পছন্দ করে এটা এবং তার দাদিও জিনিসপত্র পাঠিয়ে দেয়। তো ছোট চাচা আসাতে রতন তো খুব খুশি, ছোট চাচা তার জন্য অনেক কিছু নিয়ে আসছে, নাড়ু, তারপরে আর অনেক কিছু বানায় নিয়ে আসছে সেখান থেকে, মানে গ্রাম থেকে নিয়ে আসছে, তার দাদি বানায় দিছে, রতন খুব মজা। আর তার উপরে বোনাস হচ্ছে ছোট চাচা গল্প বলে, বিভিন্ন রকমের গল্প, ভূতের গল্প, আরো অনেক গল্প, এবং এগুলো তার কাছে খুব ভালো লাগতো। তো ছোট চাচা আসছে বাসায়, তখন বিকাল হয়ে গেছে এবং আসার পর রতনের বাবা মাও খুশি, রতনের বাবাও খুব পছন্দ করে তার ছোট ভাইকে, তিনিও গল্প গুজব করলেন তার ছোট ভাইয়ের সাথে, রতন তো চাচার সাথে সাথেই আছে। তো তার রতনের মা জিজ্ঞেস করলো তার চাচাকে যে কি খাবি, তিনি তুই তুই করে বলতেন, তো বললো যে ভাবি ই খাবো, খিচুড়ি খাবো, খিচুড়ি ইলিশ মাছ ভাজি। তো ইলিশ মাছ তো নাই, ইলিশ মাছ তো নাই, খিচুড়ি করা যায়, বাসায় ইলিশ মাছ নাই, আর তখনকার সময় আসলে ফ্রি রেফ্রিজারেটরও থাকতো না সব বাসায়। তো রতনের চাচা বললেন ইলিশ মাছ নাই, কোনো সমস্যা নাই, আমি যাইতেছি বাজারে। তো আমি যাচ্ছি বাজারে যে বলছে, রতনের বাবা বললো না 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 তুই থাক, আমি যাবো, অসুবিধা নাই। এর মধ্যে কিন্তু আকাশে মানে মেঘ গুড় গুড় করতেছে, তো এই পরিবেশ দেখেই আসলে রতনের চাচা ইলিশ মাছ ভাজি খেতে চাইছে না খিচুড়ি। তো রতন বলতেছে আমি চাচার সাথে যাব, আর তার বাবা বলতেছে না তোর যাওয়ার দরকার নাই, আর তুমি তো যাবাই না, আমি যাচ্ছি। তো রতনের বাবা বের হওয়ার প্রিপারেশন ছেন, তো তার ছোট ভাই যে তার মানে রতনের বাবাকে ধরে ফেলল, বলল দাদা না তুমি বের হো না, আমি যাব, আমি যাব, আমার এমনিও একটু যাইতে হবে বাজারের দিকে, একটু ঘুরবো দেখবো, আমি তো অনেকদিন পর আসলাম, তা আমি একটু যাই, এমনিও যাই থাকো। আর রতন যাওয়ার তো প্রশ্নই আসে না, এই যে বৃষ্টি আসতেছে, রতনকে বুঝাইলো যে না তুমি যেও না, চাচা চলে আসবে একটু পরেই। তো রতন একটু মন খারাপ, সে চাইছিল চাচার সাথে বেরোবে এবং চাচার সাথে বেরোলে চাচা দেখা যায় চকলেট টকলেট কিনে দেয় আর কি রাস্তায়। তো চাচা বের হয়ে গেল, রতন দেখলো যে তার চাচা চলে গেছে এবং তার চাচা একটা ছাতি নিয়ে বের হয়েছে, বেরোনোর তার চাচা বের হয়ে গেছে, তার একটু পরেই মানে হয়তো 10 মিনিট পরেই হঠাৎ করে ঝুম বৃষ্টি নামলো, সে বৃষ্টির সাথে কড়কড় শব্দে বাজ পড়তেছে, আর সে কি বর্ষণ আর বাতাস, মানে রতনদের টিনের চালের মধ্যে তারা বুঝতে পারতেছে ঝমঝম করে উঠতেছে হঠাৎ করে, তাকায় দেখতেছে রতন তার তাদের যে জানালা আছে, জানালা পাই দিয়ে তাকায় দেখতেছে যে তাদের আম গাছের যে ডালপালা এরকম বেঁকে যাচ্ছে বারবার, আম গাছটা বেশ উঁচু ছিল, বেঁকে যাচ্ছে এবং এটা অনেক পুরনো গাছ দেখে অনেক বড়, মানে বেশ সার গাছ আর কি যেটাকে বলে। তো রতনের কাছে বেশ ভালো লাগতো, এরকম যখন নাকি মানে বেলা শেষে সন্ধ্যার দিকে বৃষ্টি আসতো, সে তাকায় তাকায় দেখতো জানলা দিয়ে, তার কাছে বেশ লাগতো। সে দেখতেছে যে বৃষ্টি পড়তেছে, পড়ে তাদের যে উঠানের মধ্যে যে পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এবং পানির মধ্যে ফোঁটা উঠতেছে, সে বুঝতে পারছে যে এই পানি উঠবে, পানি উঠে যাবে তাদের যে বাড়ির ঘরের মানে একেবারে যে ই পর্যন্ত আর কি টো পর্যন্ত ঘরের লেভেলের একটু নিচে চলে যায় পানি যখন বেশি পানি উঠে। আর এমনি পানি উঠলে দেখা যাচ্ছে মোটামুটি পায়ের পাতাটা ভিজে আর কি, এরকম একটা অবস্থা। তো রতনের কাছে বেশ ভালো লাগতেছে, টাকায় দেখতেছে, সে বসে বসে নৌকা বানাচ্ছে যে সে পানিতে ছাড়বে যদি বৃষ্টি একটু কমে যায়, আর চাচায়ের মধ্যে কিভাবে আসবে এটা চিন্তা করতেছে। রতনের বাবাও বলতেছে রতনের আম্মাকে যে রতন আম্মা জসিম যে গেল, রতনের চাচার নাম ছিল জসিম, বলল জসিম যে গেল ও কেমনে গেল, এখন কোথায় আছে, কি অবস্থা, আমি তো চিন্তায় পড়ে গেলাম। কারণ ওই মেন রাস্তায় তো পানি উঠে, বাজারে যাওয়ার যে রাস্তা ওইটার মধ্যে পানি উঠে যায় বেশ, মানে ওইটা একটা ঢালের মতো ছিল, বেশ ঢালের মতো, তো ওইখানে বেশ পানি উঠে যায়, ওইটা সে কিভাবে কি যাবে, তো খুব টেনশনে পড়ে গেল। এমনও হয়েছিল তাদের ওইখানে একবার বেশ বৃষ্টি হওয়ার পর ওই ঢালের মধ্যে তাদেরকে নৌকা নিয়ে চলতে হয়েছিল, মানে একটা নৌকা ওই ঢালের অংশটা পার করে দেয়, মানে এরকম এরকম পানি উঠে গেছিল ওই জায়গাটা। দেখো বর্তমানে সেখানে পুরাই রাস্তা, পাকা রাস্তা। এনিওয়ে তো ওরকম একটা অবস্থা। তো রতনের আব্বা খুব চিন্তিত রতনের চাচাকে নিয়ে, যে তার কি হলো, সে তো বেরিয়েছে, এখন তো পৌঁছাইতে পারেনি, তিনি ভালোই জানেন। যাই হোক, চিন্তা করতে করতে তিনি কাজ করতেছেন, তার খাতা কলম কাগজ নিয়ে তিনি কিছু লিখতেছেন, রতন দেখতেছে তার বাবাকে। আর রতনের আম্মা রান্না করতেছে, খিচুড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছে, তিনি চুলায় চড়াইছেন জিনিসপত্র, একটা ঘ্রাণ আসতেছে রতনে, খুব ভাল লাগতেছে, ঘি দিয়ে চাল ডাল ভাজার মতো একটা ঘ্রাণ, খুব ভাল লাগতেছে রতনের কাছে। যাই হোক, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেল, চারিদিক অন্ধকার হয়ে গেছে, রতনের কাছে একটু অস্বস্তি লাগলো, কারণ সে একা বসেছিল, একটু ভয় লাগা শুরু করলো। রতনের আব্বা ওখান থেকে বলল যে মোমবাতি থাকলে দিয়ে যাও রতনের আম্মাকে। রতনের আম্মা মোমবাতি নিয়ে আসলো, দেখলো যে তার বাবার কাছে দিয়ে আসলো একটা মোমবাতি আর একটা হারিকেন রতনের কাছে দিয়ে গেল এখানে, এই হালকা আলো। আর তিনি চলে গেছেন কিচেনে, আবার রান্না বাড়া হচ্ছে, আর রতন চুপচাপ সোফায় বসে সে তাকে আছে জানলার দিকে, জানলাটা হালকা খোলা, ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, এরকম একটা অবস্থা। তো বেশ অনেকক্ষণ চলে গেছে, মানে অনেক সময় পার হয়ে গেছে। রতনের আব্বা ওই রুম থেকে চলে আসলেন, এসে রতনকে নিয়ে বসলেন, বললেন যে ইলেকট্রিসিটি যখন আসলো না, আজকে মনে হয় বেশ অনেকক্ষণ থাকবে না, কারণ কি করবা, তোমার চাচারে নিয়ে তো চিন্তা হইতেছে, আমি বেরোবো নাকি চিন্তা করতেছি। একটু পর রতনের আম্মাও চলে আসছে, এসে বলল যে আসলে চিন্তা হতো জসিমরে নিয়ে, কি হলো, এর মধ্যে কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে, ঘ্রাণ, বেশ ঘ্রাণ ছুটছে ঘরের ভেতরে। রতন আম্মা বলছে রান্না তো আমারও হয়ে গেল, আর ছেলেটা কি হলো এই বৃষ্টির মধ্যে, তুমি কি খবর নিবা, রতন আব্বাকে বলতেছে। তো রতনের আব্বা বলতেছে আচ্ছা দেখি, চিন্তা করতেছি যে মানে কি হয়। তো তিনি উঠছেন, তিনি বেরোবেন ঘরের মধ্যে, এই সময় তাদের দরজার মধ্যে নক হলো, খুব অস্থির নক, মানে তখনকার এরকম বাসার দরজা কিন্তু এক পাল্লার ছিল না, এটা দুই পাল্লার দরজা ছিল, তো মানে এগুলা নক করলে বেশ মানে ঝাঁকি রাখতো দরজায়, তো ঘাট 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 করে নক হয়েছে। তো নক হওয়ার পর সাথে সাথে রতনের আব্বা বলল কে কে কে, কোন উত্তর দিচ্ছে না, ঘাট 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 আবার নক করতেছে, মানে খুব গায়ের জোরে একটু নক করতেছে। তো রতনের আম্মা একটু ভয় পাইছে, শুনছে কে, বলে আরে চুপ থাকো, জসিমী হইতে পারে। তিনি তাড়াতাড়ি গেলেন রতনের আব্বা, যে দরজার যে মাঝখানের কাঠ দিয়ে লাগা রাখতো সেটা সরায় ফেললেন, সরায় ছিটকিনি নামাইলেন, ছিটকে নামানোর পর দেখলো দরজা ধাক্কা দিয়ে, এরকম মানে দ্রুত ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকলো, মনে হলো যে মানে একটা বাতাসের মতো, কিন্তু তিনি তাকায় বুঝতে পারলেন অন্ধকারে বাইরের যে হালকা আলো আধারি এটার মধ্যে আর এই যে বৃষ্টির একটা ছাঁটা সেটা তিনি বুঝতে পারেননি। তারপরে বুঝলেন তার ভাই জসিম ঢুকছে ঘরের ভেতরে, এবং তার হাতে একটা ব্যাগ, আর হাতে মনে হয় কিছু একটা ধরা, সে ব্যাগটাকে একদিকে ছুঁড়ে ফেলে দৌড় দিল। তো খুব অবাক হয়ে গেলেন রতন আব্বা, কি ব্যাপার, মানে জসিম এরকম দৌড় দিল কেন ঘরের মধ্যে, কই দৌড় দিল কোথায়, ওই পাশে তাদের রান্নাঘরটা যেদিকে, মানে ঘরের এই তাদের যে চারটা ঘর তার পাশেই কিন্তু ওদিকে রান্নাঘর, তো রান্নাঘরের দিকে, মানে রান্নাঘরের এক পাশেই তাদের গোসলখানা বাথরুম এগুলো আর কি, তো তখন সব মানে এরকম থাকতো, এইভাবেই থাকতো বাড়িগুলো, তো ওদিকে দৌড় দিছে রতনের চাচা। তো তার আব্বা অবাক হয়ে গেল যে কি ব্যাপার, জসিম ওদিকে দৌড় দিল, এই জসিম, তুমি বলে জসিম কি হয়েছে তোর, এই কি হয়েছে, কোনো উত্তর নাই তার, ওই একদম রান্নাঘরের দিকে যে চুপচাপ শব্দ নাই কোনো। তো রতন আব্বা বললো কি ব্যাপার, ওরকম দৌড় দিছে ওর কি, মানে বাথরুমে যেতে হবে বা কিছু, তো ব্যাগটাকে ছুড়ে ফেলে এইভাবে, মানে ও তো এরকম না, এরকম আচরণ করলো কেন। তো ঘরে কিন্তু বাতাস ঢুকতেছে, দরজাটা কাঁপতেছে, দেখতেছে বৃষ্টি কিন্তু তখনও পড়তেছে, দরজাটা এরকম খোলা বাতাসে। তখন আব্বা একটু মানে ই হয়ে গেছে, হতভিহ্বল হয়ে গেছে এরকম ব্যাপারে। তো তারপর বললেন দেখো তো কি ব্যাপার, তো বলে তিনি হারিকেন দিলেন। তার রতন আম্মাকে বলছে দেখো তো কি ব্যাপার, কিন্তু তারপর নিজে হারিকেন নিছে, নিয়ে হাঁটা দিলেন, কারণ একটু মানে অবাক, তিনি ভেবাচাকা খেয়েছেন কি ব্যাপার। হারিকেন নিয়ে হাঁটতে হাঁটতে তিনি পাশের রুম ক্রস করে, মানে তাদের দুইটা বেডরুমটা ক্রস করে ওই পাশে গেলেন, যে দেখতেছেন যে রান্নাঘরটা আলো মারলেন, রান্নাঘরে কেউ নাই, রান্নাঘর একদম নীরব। তিনি মাথা ঘুরায় পিছনে শুনতেছেন, তাদের রান্নাঘরের পেছনেই হচ্ছে গোসলখানাটা, তো মানে মাঝখানে একটু জায়গা, একটা স্টোর রুমের মতো, তারপর পেছনে গোসলখানা, গোসলখানার ওদিক থেকে শব্দ আসতেছে। গোসলখানার ভেতরে কিন্তু তাদের বাথরুম একদম কর্নারে, ওখানে মানে দরজা দিয়ে আলাদা করা পার্টিশন, তো ওখান থেকে শব্দ আসতেছে কেমন জানি একটা, মানে মানে একটা পুরুষ কণ্ঠ যদি মানে গলার ভেতর থেকে সাউন্ড করে যেরকম হয়, মানে ঢেক তুললে যেরকম, আবার কেমন একটা হাসির শব্দ, এটাও মানে অদ্ভুত হাসি, চাপা হাসি, মানে কোন মানুষ যদি ভেতর থেকে হাসে সেই হাসি মানে বেশ ভয়ঙ্কর ভাবে লাস্টে খকখক করে শেষ হচ্ছে, আবার মনে হচ্ছে গলা চিকন করে কেউ কথা বলতেছে তার পেছনে। রতনের আব্বার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে। রতন কিন্তু তার মার সাথে গায়ে সেটে দূর থেকে দেখতেছে সিনটা, এবং সেও এই শব্দগুলো শুনতে পাচ্ছে, কেমন জানি একটা শব্দ, এবং হচ্ছে যে একটা মানুষ নিজের সাথে নিজে কথা বলতেছে, মানে আবার উত্তর দিচ্ছে, এবং যে প্রশ্ন করতেছে সে একটু মোটা স্বরে, আবার যে উত্তর দিচ্ছে সে একটু গলা, নিজের গলাটাকে চিকন করে চেপে। তো এই পর্যায়ে রতনের আব্বা আস্তে আস্তে হারিকেন নিয়ে গেল সেই গোসলখানা, তাদের যে শাওয়ার গোসলখানা যেখানে গোসল করে সেই জায়গা আস্তে করে উঁকি দিল হারিকেনটা নিয়ে। তিনি দেখতেছেন তাদের যে বাথরুমের দরজাটা সেটার সামনে একটা সিঁড়ি আছে, দুটো সিঁড়ির উপরে বসে আছে তার ভাই জসিম বসে আছেন, এবং তার হাতে সেই ইলিশ মাছ একটা ধরা, মোটামুটি ভালোই বড় সাইজের একটা ইলিশ মাছ ধরা, এবং সেই ইলিশ মাছের দিকে তাকিয়ে কি কি বলতেছে নিজের গলার ভেতর থেকে, আবার জিভ বের করে ইলিশ মাছটা চাটতেছে সেই বড় ইলিশ মাছটাকে। সে যখন নাকি ওখানে হারিকেন নিয়ে ঢুকছে, ফট করে তার দিকে তার ভাই তাকালো, মনে হলো উদ্ভ্রান্তের মতো দৃষ্টি, চোখ দুইটা একদম লালচে, মানে মানে একদম মানে মনে হচ্ছে কচলায় লাল বানায় ফেলছে এরকম, তার দিকে তাকায় বলছে তোরা ইলিশ মাছ খাবি, এমন করে চেহারা করে বলছে, মানে সেটা তিনি কল্পনা করেন, তাকে এরকম অসম্মান করার প্রশ্নই আসে না তার ছোট ভাই, তাকে দাদা দাদা করে বলে, অনেক সম্মান করে, তো ইলিশ মাছ খাবি এমন করে বলছে, তিনি তার বুকের ভেতর ধক করে উঠছে। তারপর হ্যাঁ করে ইলিশ মাছটা নিয়ে তার ভাই ওখান থেকে লাভ দিয়ে দৌড় দিল। তো রতনের বাবা সরে যাচ্ছিল, কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এক সাইডে, তিনি পড়ে গেলেন হারিকেন নিয়ে। তারপর দেখলেন হুড়মুড় করে তার ভাই বের হয়ে গেল, রতনের মা তাড়াতাড়ি রতনকে নিয়ে সাইডে সরে গেছে, দেখে দৌড় দিয়ে বের হয়ে যে তাদের যে মূল দরজা দিয়ে বের হয়ে গেছে। আবার তো রতনের বাবা তাড়াতাড়ি পড়িমড়ি করে উঠে, ওই হারিকেন কিন্তু পড়ে গেছিল নেভে নাই তখনও, তিনি হারিকেন নিয়ে আবার দৌড় দিলেন, দৌড় দিয়ে দরজার কাছে যে দেখতেছে তার ভাই, মানে এতটুক সময় তিনি আস্তে আস্তে দৌড় দিয়ে ওইখানকার তাদের যে মাছ আম গাছটা ছিল উঠানে মাছ করে, সে আম গাছের প্রায় অর্ধেক উঠে গেছে, টিকটিকির মতো, টিকটিকি যেভাবে ওঠে ওইভাবে করে উঠে গেছে, এবং উঠতে উঠতে আম গাছের একেবারে মগডালের কাছে উঠে গেল, একেবারে মগডাল, যেখানে কোনোভাবে স্বাভাবিকভাবে একটা মানুষের ওঠা সম্ভব না সেরকম ভাবে উঠে গেছে, এবং আকাশের আলো বা বিজলি চমকাচ্ছে তো মাঝে মাঝে, এর মধ্যে দেখা যাচ্ছে আর কি। সে মনে হলো যে একটা টিকটিকি যেভাবে উঠে যায় সেইভাবে করে একদম মগ ডালের কাছে, যে কোন একটা ডালে তার ভাই উঠে গেছে, এবং খুব আশ্চর্যজনক ব্যাপার যে ইলিশ মাছটাকে কামড়ায় ধরে রাখছে দাঁতে, দাঁতে কামড়ায় ধরে রাখছে, মগ ডালে উঠে গেছে, এবং বাতাসে এরকম দুলতেছে বিপজ্জনক ভাবে যে পড়ে যাবে এরকম। আর ওইখানে উঠে সে এক হাত দিয়ে ডালটাকে মোশায় ধরছে, মানে পেঁচায় ধরছে, এক হাত দিয়ে মাছটাকে নিছে, নিয়ে শব্দ করতেছে, হাসতেছে ওইখান থেকে। খুবই ভয়ানক একটা সিন। রতনের বাবা শুধু বলল তার মাকে যে রতনের চোখ ঢেকে রাখা সরাও ওখান থেকে। রতনের মা চোখ ঢেকে সরাইছে, তিনি ভয়ে দোয়া পড়তেছেন, তাড়াতাড়ি মাথায় আরো কাপড় বেশি করে টেনে তিনি কাঁপতেছেন আর দোয়া পড়তেছেন রতনের মা। রতন বুঝতেছে তার মা কাঁপতেছে। রতনের বাবা কিছুক্ষণ চিন্তা করলেন, কিন্তু নিজের ভাই তার বেরোইতে হবে, তিনি তাড়াতাড়ি হারিকেনটা নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন উঠানে বৃষ্টির মধ্যে। বৃষ্টির মধ্যে তিনি ভিজে গেছেন বেরোতে বেরোতে, রতনের মা দেখতে, রতনের মা জোরে জোরে দোয়া পড়তেছে, রতনের বাবাও দোয়া পড়তে পড়তে গেছে ওখানে, তারা বুঝছে জিনিসটা খারাপ কিছু। গাছের নিচে যে তার ভাই বলতেছে, মানে রতনের বাবা বলতেছে এই তুই নিচে নাম তাড়াতাড়ি, আর সে হাসতেছে আর মানে আজে বাজে কথা বলতেছে, আজে বাজে গালি দিতেছে রতনের বাবাকে। রতনের বাবা এখান থেকে মানে অনেক জোরে জোরে বলল নাম বলে দোয়া পড়তেছেন। তিনি যা পারেন, তিনি মোটামুটি ইবাদত বন্দেগী করতেন, দোয়া পড়তেছেন, দেখতেছেন না নামতেছেন, এবং তিনি যত দোয়া পড়েন তাকে তার ভাই ততই বকাঝকা করতেছে, উপর থেকে গালি দিচ্ছে, এবং তার হাতে শিরিশ মাছা ধরা এক পর্যায়ে দেখলো যে সেটাকে কামড়ায় খুবড়ায় অনেকখানি অংশ কাঁচা নিয়ে ফেলে সেই মাছটাকে ছুড়ে মারল রতনের বাবার দিকে। রতনের বাবা সরে গেল, যে মাছটা থাপাস করে পড়লো তাদের উঠানে। তখন রতনের বাবা নিজে দৌড়ে যে আম গাছে ওঠা শুরু করলো, দেখলো মানে আম গাছে উঠতেছেন রতনের বাবা, এবং সে মনে হলো আরো উপরে ওঠা শুরু করলো, এবং তার ওঠাটা একদম লিকলিকা, এটা রতনের নিজের চোখে দেখা, মনে হচ্ছে যেভাবে টিকটিকি উঠে যায় সেভাবে উঠে যাচ্ছে সে আরো বিপজ্জনক ডালের দিকে। রতনের বাবা আবার বলতেছেন উঠিস না উঠিস না, দোয়া পড়তেছেন, আর সে হাসতেছে পেছন দিকে তার চাচা, আরো উঠে যাচ্ছে। একবার একেবারে পাতলা একটা ডালের মধ্যে উঠে সেটা ভেঙে কড়াত করে তার চাচা একদম ডাল সহ নিচে পড়লেন। তো রতনের বাবাও তখন সেখান থেকে লাফ দিয়ে নিচে নামলেন, মানে একটা ডাল ধরে ঝুলে লাফ দিয়ে নিচে নামলেন, নেমে দেখলেন যে তার ভাই ওঠার চেষ্টা করতে পারতেছে না, তিনি তাকে জাপটে ধরলেন, যে মানে ধরে ধরে দোয়া পড়া শুরু করলেন তার কানের কাছে। তো রতনের বাবা কিন্তু বেশ বলশালী ছিলেন, বেশ মাস্কুলার, একটা সময় তিনি কুস্তি করতেন, রতন বলতে তার বাবা কুস্তিতে চ্যাম্পিয়ন ছিল, গ্রামের বাড়িতে তার মেডেল আছে এগুলোর। তো তিনি এরকম জোরে চেপে ধরছেন ভাইকে, কিন্তু ভাই অসম্ভব শক্তি তার বাবাকে মনে ছুড়ে ফেলে দিল একপাশে, মানে এক সাইডে, তারপর লাফ দিয়ে তার বাবার উপর পড়ে তার বাবার গলা পেঁচায় ধরলো, মানে চেপে ধরলো, তার বাবাকে এমনভাবে চেপে ধরছে যে পানিতে মুখ ডুবে যাচ্ছে। রতনের আম্মা নাকি বেরোয় যেতে গেছিল রতনকে রেখেই, মানে সে বাধা দিবে, রতন কান্না শুরু করলো মাকে ধরে, কারণ মা বেরোতে পারতেছেন রতনের জন্য, তিনি বেরোতে পারছেন, তিনি ওখান থেকে জোরে জোরে দোয়া পড়তেছেন। তো এই সময় রতনের বাবা নাকি তার দুই পা তুলে তার ভাইয়ের ঘাড়ের কাছে পেঁচায়, মানে কুস্তির কৌশলে বা জুডোর কৌশলে এইরকমই আর কি, পাটা পেঁচায় তার ভাইকে একটা চাপ দিলেন পা দিয়ে। তো চাপ দেওয়ার সাথে সাথে রতনের চাচা পড়ে গেলেন ইসে, মানে মাটিতে পড়ে গেল মাথাটা নিচের দিকে, তিনি ওই একই পেঁচা তার হাতটা মোচড়ায় ধরে পিছনে নিয়ে আসলেন, তাকে মাটির সাথে চেপে ধরলেন। এখন তিনি হয়তো তার ভাই ভাই বলে কিছু করতেছেন না, তার অনেক মানে অনেক পেশেন্স, তিনি চেপে ধরে তিনি দোয়া পড়তেছেন, কারণ অন্য কোন প্রতিপক্ষ হলে এখানে অনেক কিছু করা যায়, হাত ভাঙা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু তিনি সেটা করতেছেন না, তিনি দোয়া পড়তেছেন জোরে জোরে, এবং তার ভাই ছোটার চেষ্টা করতেছে আসুরিক শক্তিতে, অনেক জোরে দোয়া করছেন। এক পর্যায়ে রতনের মা আর থাকলেন না, রতনকে ঘরের মধ্যে সরাই দিয়ে তিনি দৌড়ায় বেরোয় গেলেন। তিনি দোয়া পড়তে পড়তে যে ফু দিলেন রতনের চাচার কানের মধ্যে, ফু দিলেন একটা সুরা পড়ে ফু দিলেন, তো সেটা পড়ার সাথে সাথে নাকি আর্তচিৎকার করে কাঁপতে কাঁপতে রতনের চাচা মানে নিথর হয়ে গেল, মানে একদম থেমে গেল আর কি, তিনি মানে বেহুশ হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলছেন। তো রতনের বাবা মনে হাঁপ ছেড়ে বাঁচলেন, তিনি কিছুক্ষণ হাঁপায় তারপর তার মানে রতনের চাচাকে টেনে ঘরের দিকে আনলেন, কারণ তিনি পারতেছেন না উঁচা করে আনতে, টেনে ছেঁচড়ে আইনে ঘরের মধ্যে উঠাইলেন। রতনের আম্মা বলতে যে ঘরে আনতে সোজা আবার পাগলামি করে, তিনি বলছে রশি আনো রশি। তো তাড়াতাড়ি রতনের আম্মা রশি নিয়ে আসলো, এবং মোটা বড় রশি ছিল না, শুকলি রশি, ওগুলো দিয়ে তিনি ভাইয়ের হাত বাঁধলেন, পা বাঁধলেন, বেঁধে তিনি দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তেছেন, একটু পর পর কেঁপে উঠতেছে রতনের চাচা, রতন এগুলো দেখতেছে ওনার মধ্যে সোফায় চুপচাপ বসে গায়ের মধ্যে কাঁথা নিয়ে। এরকম কাঁপতে কাঁপতে রতনের চাচা একসময় একদম কাঁপা শুরু করলো পুরা, এবং কাঁপা শুরু করলো, তারপর তার আবার হুশ আসলে চিৎকার করতেছে, তিনি খুব চিৎকার করতেছে। রতনের বাবা বলল যে আমি তো পারবো না, তখন বৃষ্টি একটু থেমে গেছে, কমে গেছে। তিনি বললেন যে অমুক সাহেবের মানে তাদের কাছের বাসার বলে ওনাকে একটু ডেকে নিয়ে আসো, হ্যাঁ ওনার বড় ভাই আবার বড় হুজুর আর কি, ওনাকে ডেকে নিয়ে আসো, উনি এসে দেখি কি করা যায়, রতনকে নিয়ে যাও, মাকে বলো। তার আম্মা ভয় পাচ্ছে, কিন্তু একা রেখে যেতে চাচ্ছে না রতনের বাবাকে। রতনের বাবা জোর করে বললেন যে তুমি যাও, নাহলে কিন্তু বিপদ হবে, ও দেখতেছে কেমন করতেছে। তো তখন রতনের আম্মা রতনকে নিয়ে একটা ছাতি নিয়ে ঘর থেকে হারিকেন নিয়ে বের হলেন, এবং এই হালকা হালকা বৃষ্টি তখন চিৎচিৎ পড়তেছে, রতন কে কোলে রাখতে পারতেছে না তার মা, কারণ রতনের তখন অনেক মোটামুটি ওজন হয়ে গেছে, উনি হালকা পাতলা ছিলেন রতনের আম্মা, তো তিনি রাখতে পারছেন না। রতন এক পর্যায়ে বললো যে মা আমি নামবো, তো তার মা তারপরে তাকে ছাড়তেছে না, সে জোর করে নেমে গেল মায়ের কোল থেকে। রতন তখন দেখছে তার হাঁটুর উপর উঠে যায় পানি, এতখানি পানি সেখানে রাস্তায়। তো যাই হোক, সেগুলো পাড়ায় তার আম্মার সে গেল সেই যে প্রতিবেশীর বাসায়, রাস্তাঘাট এত ভয়ের, রতনের কাছে খুব ভয় লাগতেছিল, একদম নিথর নীরব, এবং সে তার বাবার কথা চিন্তা করতেছিল যে বাবার কি অবস্থা। সে বুঝতে পারছে তার চাচাকে জিনে ধরছে, এটা সে বুঝতে পারছে, কারণ তাদের ওই এলাকায় সব কথা প্রচলিত ছিল। তখন তো গিয়ে ওই বাড়িতে তারা দরজা নক করলো, ইলেকট্রিসিটি তখনও নাই, অনেকক্ষণ নক করার পরে তখন ওই বাড়ির মানুষ দরজা খুলল। তো তোরা তো ভয় পাইছে তাদেরকে দেখে, অন্ধকারে হাতে হারিকেন নিয়ে আসছে, তো বললো যে কি ব্যাপার, ভাবি কি হয়েছে। তখন রতন আম্মা বললো আমাদের বিপদ, আমাদের বাসায় আমার দেবরকে জিনে ধরছে। এটা বলার পর তখন ওই বাসার যিনি ছিলেন, যে বড় ভাই যেটা বলছে, যিনি হুজুর, তিনি অনেক মোটামুটি অনেক কামেল মানুষ ছিলেন, তিনি আসলেন সাথে সাথে। আসার পর তিনি দেখতেছেন যে অলরেডি চিৎকার চেঁচামেচি করতেছে তার চাচা এবং তার বাবা, ওখান থেকে ধস্তা ধস্তি সাথে মানে এমন ভাবে মানে সে ঝাঁকা দিতেছে যে সোফা ভেঙে ফেলবে, সে সোফার মধ্যে যে তাকে শোয়া রাখছে জোর করে। তো তিনি ঢুকলেন, তিনি ওখানে ওইখান থেকে দোয়া পড়তে পড়তে ঘরে ঢুকলেন। তার যে তেলাবাত তার এই শব্দে পুরো একদম নিথর হয়ে গেল, রতনের চাচা আর কোনো শব্দ করল না। তো তিনি এসে দোয়া পড়লেন, দোয়া পড়ে অনেক খুনি করলেন, এর মাঝে কারেন্ট চলে আসলো তাদের বাসায়। তো কারেন্ট চলে আসার পর তিনি ওই রুকাইয়া করলেন তার চাচাকে। রতন কিন্তু দেখছে তার মায়ের সাথে অন্য রুমে বসে, তো রুকাইয়া করলেন, তো দেখলেন যে তার চাচা কথা বলতেছে। সে বলতেছে ওই যে তেঁতুল গাছের ওইখানে আমি থাকি, ওইখান থেকে আসছি। ওই তেঁতুল গাছের ওই প্লটটা সম্বন্ধে তারা জানতো এবং জানতো যে ওইখানে একটা ফ্যামিলি থাকতো, তারা ওখানে কেয়ারটেকার ছিল আর কি, মূল যে জায়গাটা কিনছিল তারা রাখছিল। এবং তাদের ফ্যামিলিতে কি একটা সমস্যা হয়েছে জানি, যাই হোক তারা আর থাকতো না, অফ এন অন ওই লোকটা মাঝে মাঝে আসতো, তো ওইখানে নাকি সমস্যা, ওখান থেকেই নাকি আসছে। রতনের চাচাকে এসে ধরছে, যাই হোক তো উনি বেশ অনেকক্ষণ ধরে রুকাইয়া করে এক সময় তার চাচাকে ছেড়ে গেল। তো ছেড়ে যাওয়ার পর তিনি দোয়া দরুদ পড়লেন, পড়া পানি আনতে বললেন, বললেন বাসায় যদি জমজমের পানি থাকে দাও। তো জমজমের পানি ছিল একটা, একসময় আমাদের সবার বাসায় কিন্তু জমজমের পানি থাকতো, এখনো আছে আমার বাসায়, এখন আলহামদুলিল্লাহ আছে, অনেকেই রাখেন। যাই হোক সেই জমজমের পানি তাকে ছিটায় দিল, খাওয়াইল, এবং তারপর দেখা গেল যে তার চাচা চোখ মেলছে, তার কিচ্ছু মনে নাই, সারা শরীরে ব্যথা। সে শুধু রতনের বাবাকে দেখে বলতো দাদা আমার শরীরে ব্যথা, তো সে বলে কোনো চিন্তা করছে চুপচাপ শুয়ে থাক। তো সারা রাত নাকি ওই যে উনি যে কামেল ভদ্রলোক তিনিও ছিলেন, ওনাদের বাসায় ছিলেন আর যান নাই, তিনি বাসায় যান নাই, তিনি থাকছেন, পাহারা দিচ্ছেন সারা রাত তার কাছে। রতনের রতন অনেক কৃতজ্ঞ, যাই হোক উনি ছিলেন। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠে রতনের চাচা, তখন তিনি অনেক অসুস্থ, মানে সারা শরীর উপর অনেক কিছু গেছে। তো তিনি তখন রতনের বাবা বলল কি হয়েছিল তো, সে বলছে আমার কি হয়েছিল। তো রতনের বাবা বলল তোর অনেক কিছু হয়েছিল, তোরে তো জিনে ধরছিল রাস্তায়, কেমনে কি তোর কি কিছু মনে আছে? তো তখন তিনি বলতেছেন যে আমার যা মনে আছে, আমি গেলাম এখান থেকে বের হয়ে ওই যে মূল রাস্তায় উঠছি, তখন বাতাস চাটছে, খুব বাতাস, তো বাতাসে একদম মানে শেষ হয়ে যেতেছি, এত বাতাস। তা আমি কি করবো চিন্তা করলাম, তো ওখানে যে একটা দোকানের ওখানে দাঁড়াইলাম, দোকানদার ঝাঁপ বন্ধ করে দিতে সের মাঝে। তো এরপরে যখন নাকি মানে বাতাসটা ছুটে গেল, আমি ভাবলাম যে বৃষ্টি মনে হবে না, আমি হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে রাস্তার এখানে আসছি, এই সময় ঝুম বৃষ্টি, হায়রে বৃষ্টি, বৃষ্টিতে ভিজতে ভিজতে যে বাজারে হাজির হইলাম। বাজার তো তখন আসলে সবাই গোটায় পারে নাই, বন্ধ করে দিবে বৃষ্টির জন্য। তো খুঁজতে খুঁজতে যে চিন্তা করলাম বাজারে যেহেতু আসছি, কেনাকাটা তো করবই। তো খুঁজতে খুঁজতে এক দোকানে যেতাম, ওতে কারেন্ট চলে গেছে, দেখলাম যে এক দোকানে মাছ আছে, ইলিশ মাছ। তো সেই লোকটা আমি কথাবার্তা বলে তার সাথে আমাদামি করে বড় একটা ইলিশ নিলাম। তো সেই ইলিশটা নিয়ে আমি বাঁধলাম, মেয়েদের খুব পছন্দ হয়েছে। আর দেখলাম একটা সবজির দোকানে টুকিটা কি আছে, বেগুন টেগুন এগুলো আছে, এগুলো কিনলাম, কিনে টেনে ব্যাগে করে আসতেছি। আসার সময় দেখি পানি বেশ জমে গেছে, এই পানির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতেছি, হাঁটু পানি। তো ওইখানে ওই যে বাসার ওইখানে আসার সময় মাঠের কাছে, ওইখান থেকে মনে হলো যে একটা কুকুর আমার পিছে পিছে আসতেছিল এবং কু কু করতেছে, কালো রঙের একটা কুকুর, কু কু করে ডাকে আবার সামনে দিয়ে আসে। তা আমি কয়েকবার হপ হপ করে সরানোর চেষ্টা করছি ব্যাগ দিয়ে, তা আমি তার কুকুর টুকুর নিয়ে চিন্তা করি না, গ্রামের ছেলে আমি। কিন্তু ওই কুকুরটা জানি কেমন, মানে কোনো ই নাই, কার কুকুর, আমি আপনাদের এলাকায় তো এসে থাকছে অনেকদিন, কাউরে দেখি না এরকম কুকুর আশেপাশে আছে। তো কুকুরটা কুই কুই করতে 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 আসলো অনেক দূর পর্যন্ত, তারপর আর কুকুরটাকে দেখি না। তো বুঝলাম যে কুকুর হয়তো চলে গেছে এদিক ওদিক, আর এদিকে তো কিছু নাই, ওই মাঠের ওই পাশে একটা কবরস্থান আছে তো আমি জানি, হয়তো কবরস্থান ওদিক থেকে আসছে, এটাও চিন্তা করতেছিলাম। একটু অস্বস্তি লাগতেছিল মাছটা নিয়ে আসতেছে এরকম, আবার সুটলিটা এমন পাতলা দিছে, সুটলি গেছে ছিঁড়ে, ব্যাগেও আটতেছে না, মাস্টার আমি মানে ধরে নিছি লেস সহ এরকম ধরে, তারপর আসতেছি সামনে। সামনে দেখতেছি পানি, আমার কিন্তু একদম এই মন তো ভিজা। তো ওই তেঁতুল গাছের ওই ঘরের ওখান থেকে আসছি, হঠাৎ করে কেন জানি মনে হলো পানির মধ্যে ছপ করে একটা শব্দ হলো, কি ছপ মনে হলো, কিছু একটা পড়ছে লাফায় পানির মধ্যে। তো আমি তাকাইলাম, তা তাকায় দেখতেছি ওই ওই প্লটের পাশে যে একটা পুকুর আছে, ওই পুকুর কিন্তু পানির সাথে মিশে গেছে এখানে, মানে রাস্তার পাশে। না ওইটা কিন্তু আন্দাজ না থাকলে মানুষ জানবে না, এখানে যে কিছু ডালপালা আছে, গাছপালা লাগাইছে, ওই নলখাগড়া দেখে আমি বুঝতেছি এর পাশে কিন্তু পুকুর। আমি ভাবলাম কোন মাছ এসে আবার ঘাই দিয়ে উঠছে নাকি ওখানে, এই চিন্তা করে আমি আবার হেঁটে যাচ্ছি, আর কিছু চিন্তা করতেছি না, রাস্তা যেহেতু পানিতে ডুবা একটু কেয়ারফুলি চলার চেষ্টা করতেছি। একটু পর মনে হলো আমার পিছনে পানিতে ছপ 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 করে শব্দ হচ্ছে, আমি তাকাইলাম কেউ নাই, পুরো জায়গাটা এরকম ফাঁকা। হঠাৎ করে মনে হলো যে আমার আশপাশে একটা বাতাস, এই বাতাসটা বেশ গরম বাতাস, নর্মাল টেম্পারেচার না, মানে বাতাসের টেম্পারেচার, এই যে বৃষ্টির জন্য ঠান্ডা হয়ে গেছে সেটা না, এটা মনে হচ্ছে একটা গরম বাতাস কেমন জানি, ওই গাড়ি টাড়ির আশেপাশে দাঁড়ায় থাকলে এরকম যেরকম হয় ঠান্ডার সময় সেরকম একটা বাতাস, এরকম গরম বাতাস কোত্থেকে? আমার কাছে কেন জানি মনে হলো লাফ দিয়ে আমার পিছনে গাছটার মধ্যে কেউ উঠলো ওদিক থেকে, পানি তো ছপ করে সব দেশে গাছে হয়েছে। তা আমি একটু জোরে হাঁটলাম, হেঁটে বাঘ নিয়ে ফেলছি, বাঘ নিয়ে পিছিয়ে তাকায় দেখতেছি ওই গাছের উপর মনে হচ্ছে কিছু একটা বসে আছে, এখানে এরকম বসে আছে, এবং মানে একদম বুঝতে পারতেছি মনে হচ্ছে বসে মানুষকে দেখলে যেরকম সেরকম। আমি তাড়াতাড়ি ঘরের দিকে হাঁটা ধরলাম, এই সময় মনে হলো গাছের উপর থেকে লাফ দিয়ে আমার পিছে পড়লো, তা আমিও দৌড় দিলাম, ভয় আসলে বড় দৌড় দিছি ভাই, দৌড় দিয়ে যখন আসতেছি তখন হঠাৎ করে শব্দ পাচ্ছি পিছনে পানির মধ্যে ছপ ছপ, মানে কেউ পা ফেলে যদি লাফায় লাফায় আসে এবং এক একটা পা ফেলতেছে, মানে বেশ বেশ দূরত্ব কভার হয়ে যাচ্ছে আমার থেকে। তা আমি কিন্তু আমাদের গেটে ঢুকে গেছি, এই সময় মনে হলো গরম বাতাসটা একদম আমার গায়ের মধ্যে লাগলো, আর আমি দৌড়া এসে বাসার গেট পিটানো শুরু করলাম। গেট যে পিটাইতেছি আমার শুধু মনে আছে আমি গেট পিটাইতেছি, এরপরে আমার আর কিছু মনে নাই, কিছু মনে নাই। আর এরপর যে আমার মানে মানে সেন্স আসলো সেটা হচ্ছে যে এইখানে শুয়ে আপনাদেরকে দেখতেছি। যাই হোক, এই পুরো ঘটনাটা শোনার পরে তো খুবই ই হল, মানে রতনের বাবা তো বুঝতে পারছে কি করছে, ওই যে আলেম ছিলেন তিনিও বুঝছেন, এবং তারপর তাকে দিনের বেলা আরো দোয়া দুরুদ পড়ে আলেম যিনি ছিলেন তিনি বললেন যে আমি বাসায় যাই, সারা তো যাক না, এখন ঘুম লাগতেছে, আর ওকে মানে চেষ্টা করবেন যে বাইরে টাইরে যেতে দিতে না, ওটা তো গেছে যেটা তাকে আসর করছিল গেছে, আর ওই দিক দিয়ে জানি চলাফেরা করেন না, ওরাও যদি নিয়ে যান পরে আপনারা সাথে থাকেন, ওরে এখানকার ওই খারাপ পিশাচ ধরছিল আর কি, এই এলাকায় তো অনেক আছে আপনারা জানেন, এটা একটা ডোবা ডোবা ছিল আগে এখান থেকে, তারপর মাটি ভরে এই করছে এই জায়গা। যাই হোক, এই বলে আলেম তিনি বিদায় নেন, আর রতনদের বাসায় রতন খুব ভয় পেয়েছিল, সে চাচার ধারে কাছেও যায় নাই বেশ কয়েকদিন, বেশ ভয় ছিল সে, আস্তে আস্তে চাচা আবার একটু শারীরিকভাবে নর্মাল হয় এবং তার চাচা দেখা গেছে যে এই ঘটনার পর একেবারে নিয়মিত নামাজ কালাম পড়া শুরু করে, সে মোটামুটি মানে ধার্মিক হওয়া শুরু করে, কারণ সে ভয় পাইছে অনেক, তার শরীরে অনেক ব্যথাটা ছিল কয়েকদিন, তারপর ঠিক হয়, আর ওই গাছের নিচে আর যাইতো না, তার চাচা ওদিক দিয়ে চলাফেরাই করতো না, এই পাশ থেকে বের হয়ে উল্টা দিক দিয়ে বের হয়ে যেত, অন্য দিক দিয়ে চলে যেত বেরিত। এরপর তো রতনের চাচা বাড়ি চলে যায় আবার, আর রতনরা এরকম অনেক শুনছে ওইখানে আরো অনেক এরকম ঘটনা, মানুষজন এলাকার মানুষজন বলছে অনেক মানুষ নাকি পচেছে। তো পরবর্তীতে ওই যে তাদের ওই প্লটটা ছিল একটা সময় অনেকদিন পর, অনেকদিন পর ওই প্লট, ওই প্লটটা নাকি পরবর্তীতে যাদের ছিল সেই ভদ্রলোক নিজে এসে হুজুর এনে গাছও কাটেন, ওই জায়গাটাকে তিনি বন্ধ করেন, এবং পরবর্তী ওইখানকার যেসব বাড়িঘরগুলো হয়েছিল সবাই নাকি তাদের মোটামুটি বাড়িঘর বন্ধ করেই তৈরি করছে, দোয়া আজকার ওখানে করে মানে দোয়া মাহফিল করে তারপরে ওই জায়গাগুলোকে তারা ঠিক করছে, এবং অনেকদিন পর্যন্ত ওই জায়গা ওইরকম ছিল, এমনকি ওখানে অনেক বাড়িঘর যারা হয়েছে পরবর্তীতে মানে বর্তমান তো মানে একদম রিসেন্ট ঘটনা না, বা আজ থেকে 8-10 বছর আগে ওইরকম ঘটনা শোনা গেছে যে তাদের ওই অনেক বাড়ির সিঁড়িঘরের মধ্যে এরকম হঠাৎ মানে ভয় পাইছে এরকম মানুষ শুনছে, এরকম দু একটা বাড়িতে শুনছে রতন, এবং সেসব বাড়ির ঘটনা সে বলছে, সে যদি আমরা চাই তিনি কালেক্ট করে সেগুলো পাঠাবেন একদিন, যে কোন বাড়িতে কি দেখছে, ছোট ছোট ঘটনা হবে সেগুলো দিয়ে আমরা হয়তো একটা বড় ঘটনা মানে একসাথে করে কম্পাইল করতে পারি। তো যাই হোক, এই ছিল রতনের পাঠানো ঘটনা ঢাকার মিরপুর থেকে, এবং মিরপুর কিন্তু অনেক পুরনো একটা জায়গা, এইখানে কিন্তু অনেক রকমের স্টোরি এরকম আছে, কারণ আমার নানা বাড়িও কিন্তু মিরপুরের একটা জায়গায়, এবং ছোটকাল থেকে আমি নিজেও ওখানের অনেক ঘটনা শুনছি, এবং আমার কাছে খুব মিল লাগছে রতনের ঘটনাটা শুনে, ওই এলাকার যে পুরো সিনারিও আমি কিন্তু কল্পনা করতে পারতেছিলাম, কারণ আমি ছোটবেলায় দেখছি ওই এলাকা কেমন ছিল। আর সো অ্যাজ আমাদের মোহাম্মদপুর এলাকাও কিন্তু বেশ পুরনো, মানে এখানে আমাদের আমাদের মহৎপুরে তো অনেকগুলো পার্ট, মানে মহৎপুর কিন্তু অনেক বড় জায়গা, আমরা এখন শুনি অনেকে অনেক কিছু বলে, মহৎপুর অনেক বড় জায়গা, মহৎপুর শুরু হয় আসাদ গেট থেকে এই পাশে শেষ হয়ে মানে আমাদের পুরনো পার্ট যেটা ছিল সেটা ছিল এই পাশে নজরুল ইসলাম রোডের পাশে যে সাত মসজিদ রোড, এই জায়গাটা, এই জায়গাটা আর এই পাশে নূরজাহান রোড, তারপরের এই সাইডগুলো কিন্তু সাত মসজিদের পর থেকে কিন্তু পরবর্তীতে হয়েছে জায়গাগুলো, পুরোটাই নদী ছিল। আমার নিজের চোখে দেখা ছোটবেলায় আমি দেখছি রিং রোডে, আমার মামা যখন স্টুডেন্ট ছিলেন তখন তিনি পড়াশোনা করতেন ওই জায়গায়, তারা একটা তারা আলাদা থাকতেন, আমার মামা তার ফ্রেন্ডদের নিয়ে আলাদা থাকতেন, ওখানে পড়াশোনা করতেন, তাদের একটা আলাদা এনভায়রনমেন্ট ছিল রিং রোডের ওই পাশে একটা বাড়িতে, এবং সেই রিং রোডটা যেরকম ছিল রিং রোডের ওই পাশে যেখানে নাকি এখন বিল্ডিং হয়েছে জাপান গার্ডেন সিটি, এগুলোর ওখানে সব নদী ছিল, তখন নদীর নিচে ছিল, ওইটা তখন নদী, রাতের বেলা ওই নদীর পাড়ে, রিং রোডের পাড়েই কিন্তু দোকান বসত, ফুচকা বাদাম এগুলো ওখানে বিক্রি হতো, এবং বাতাস, হুহু বাতাস। আমাকে আমার মেজমামা নিয়ে গেছে ওখানে, নিয়ে যে ওনার পড়ার টেবিলে বসা রাখছে, ছোটবেলায় আমি ছোট বসে থেকে থেকে নদী আর বাতাস ওখানে দেখছি, মানে বাতাস খাইছি আর নদী দেখছি ছোটবেলায়। তো এরকমই ছিল ওইখানে, আর এই জন্য বললাম যে মহাপুর অনেক বড়। এই রিং রোডে মানে এখান থেকে শুরু হয়েছে শ্যামলের পর থেকে জয়েন্ট কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার থেকে শুরু করে একদম আপ টু আপনার ধানমন্ডির 27 আগ পর্যন্ত, লালমাটিয়া পর্যন্ত হচ্ছে এই দিকে, কলেজ গেটের এই পাশ থেকে শুরু করে একেবারে লালমাটিয়া শেষ পর্যন্ত হচ্ছে মহাপুর, এইদিকে আসাদ গেট থেকে এখন বর্তমানে বসিলা পার হয়ে চলে গেছে। হ্যাঁ, ওইটা নতুন অংশ, বসিলা ওগুলো নতুন অংশ, আটি বসিলা এইসব হয়েছে, এগুলো নতুন অংশ। বাট বেসিক্যালি যেটা ছিল বাস স্ট্যান্ডটা, যে সাত মসজিদ রোডের বাস স্ট্যান্ড, এই পর্যন্ত মহাপুর। তো এই পুরো বড় জায়গাটা, এখানে কিন্তু অনেক রকমের এরকম ছোটবেলায় শুনতাম ভূতের ঘটনা, অনেক শুনতাম অনেক, কারণ বাড়ি অনেক ছিল, অনেক পুরনো বাড়িঘর ছিল, সেখানে অনেক রকম ঘটনা শোনা যেত এবং আমরা খুব এনজয় করতাম ছোটবেলায় সব ভূতের গল্প বসে বসে শুনতাম। তো যাই হোক, সেরকমই একটা ঘটনা শুনলাম রতনের কাছ থেকে, মিরপুরের ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে আপনাদের মতামত জানাবার ঠিকানা হচ্ছে adbhutuli@gmail.com, which is odbhutuli@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার এলাকার কোনো লেজেন্ড বা মিথ পাঠিয়ে দিতে পারেন, অথবা অন্য কোনো এলাকার লেজেন্ড বা মিথ যদি জানেন সেটা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলবো। আর এখন চলে যাব পরবর্তী ঘটনায়, আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, আর ফেসবুকে আমাদের যে অদ্ভুতের গ্রুপ আছে সেখানে জয়েন করে ফেলবেন। তো এখন চলে যাচ্ছে কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো পরবর্তী ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
শুনে এলাম রতনের শেয়ার করা ঘটনা, রতনের চাচার সাথে যেটি ঘটেছিল আমার কাছে কিন্তু বেশ স্কেরি মনে হয়েছে, আমি জানি না আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে adbhutuli@gmail.com, which is odbhutuli@gmail.com। পাঠিয়ে দেবেন অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত এবং আপনার কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর আপনার কাছে যদি কোনো ঘটনা থাকে পাঠিয়ে দেবেন, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষের কনসার্ন নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, পাঠিয়ে দিতে পারেন আপনাদের এলাকার কোনো মিথ বা লেজেন্ড শেয়ার করে ফেলতে পারেন আমাদের কাছে। যাই হোক, এখন আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, যেটি আমাদের সাথে শেয়ার করেছেন তানভীর হোসেন, এবং তানভীর হোসেনের ঘটনাটা আমরা শেয়ার করব। আমি এখন চলে যাচ্ছি তানভীর হোসেনের শেয়ার করা ঘটনায়।
ঘটনাটা তানভীরের সাথে ঘটে 2010 সালে। তানভীরের বাড়ি ঢাকার অদূরে মানিকগঞ্জে, আর তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, এখানকার ছাত্রাবাসে থাকতেন। তো বিভিন্ন সময় তিনি ছুটিতে বাড়ি যেতেন, আর বেশিরভাগ সময় তো ঢাকায় কাটানো পড়ত। তো সেবার ঈদের ছুটিতে তিনি বাড়ি গেলেন। তো ঈদের ছুটি মানেই লম্বা ছুটি, আর ঈদের ছুটি মানেই বেশ আনন্দের সময়, কারণ বাড়িতে গেলে সবাই থাকে, পরিচিত আত্মীয় স্বজন। তো বেশ মজা করছিলেন তানভীর, নিজেদের বাড়িতে বেশ সময় কাটালেন। এরপরে গেলেন তার নানা বাড়িতে। তো নানা বাড়ি বেশ দূরে না, বাট কাছাকাছি কোন একটা জায়গায়। তো সেখানে গিয়ে নানা বাড়িতে আরো মজা করছেন কাজিনদের সাথে, আর সেখানকার কাজিনদের বন্ধু বান্ধবের সাথে তার মোটামুটি পরিচয় ছিল, তারাও তার সাথে বেশ আনন্দ ফুর্তি করছেন। তো যেটা করতেন তারা, তাদের তার নানা বাড়িটা ছিল নদীর কাছে, নদীর একদম কোল ঘেঁষে। তো যেখান থেকে তারা হেঁটে হেঁটে চলে যেতেন সামনে গিয়ে, সেখানে যে ঘাট ছিল, ঘাট থেকে নদী পার হতেন, নদী পার হয়ে ওই পারে গিয়ে সেইখানকার যে বাজার ছিল সে বাজারে তাদের আড্ডা জমত কাজিনদের সাথে, কাজিনদের বন্ধুদের। তো তানভীরও সেখানে যেতেন, আর যেহেতু ঈদের পরবর্তী সময় ওই সময়টা বেশ মানে মানে জমজমাট সেখানে, কারণ অনেকেই আসছেন ঢাকা থেকে বা বিভিন্ন শহর থেকে আসছেন তাদের এখানে, মানে যারা দূরে থাকেন, তো তাদের সাথে বেশ একটা ভালো বন্ড তৈরি হয়। তো তানভীর বেশ ভালোই সময় কাটাচ্ছিলেন, এরকম প্রায় আড্ডা দিতেন। তো একদিন এরকম গিয়েছেন তিনি দুপুরের পরে, বিকেলে তিনি আর তার কাজিন, তানভীর আর তার কাজিন দুজনে সেখানে আড্ডা দিতে আর কি বাজারে। তো আড্ডা দিলেন বেশ অনেকক্ষণ সময়, আড্ডা দিয়ে তারপরে গল্প গুজব করছেন। তো হাঁটতে হাঁটতে তার কাজিনের সাথে এক সময় সেখান থেকে সামনে চলে আসলেন। তো আস্তে আস্তে দেখছেন যে সেই বাজারের শেষ প্রান্তে যে রাস্তাটা সোজা চলে গেছে, আর তার পাশে রাস্তা নেমে গেছে দূরে চিমনি, মানে সেই ইট ভাটা ছিল সেখানকার, সেই ইট ভাটার চিমনি। তো তানভীর দেখতেছে যে ওখানে কয়েকটা চিমনি আছে বেশ পুরনো, সেগুলো মনে হয় না এখন ব্যবহার হয়, আর কয়েকটা মনে হয় যে ব্যবহার হয়েছে মানে আজকেও সেখানে কাজ হয়েছে, এখন অবশ্য ধোঁয়া উঠতেছে না, হালকা হালকা ধোঁয়া আছে ওখানে। তো তার কাজিনকে সে বললো যে ইট ভাটা এটা কোনটা, বলে যে এটা আগে ছোটবেলায় আমরা আসছি না, মনে নেই, তোলে নিয়ে আসছি তো ছোটবেলায়, তখন তার স্কুলে পড়তো। বলো আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন তো আরো বড় ছিল, কয়ে যে এখন এত বড় না, এক সাইডেরটা বন্ধ হয়ে গেছে। কি জন্য? কেইটা অমুকের ছিল, তাদের গ্রামের একজন বেশ প্রভাবশালী ব্যক্তি বলে ওনার ছিল, তো ওইখানে অনেক রকম অকারেন্স হয়েছে, অনেক কিছু উনি করতো উল্টাপাল্টা, এবং তার এই কারণে বন্ধ করে দিছে পরে একেবারে, মানে আইন আইন প্রণয়নকারী সংস্থারা এসে একদম ওটা সিলিডালা করে দিচ্ছে, ওই জায়গায় আর কিছু হয় না। তো পাশের ভাটা এখনো আছে, ওইটা চলে, ওইটা আরেকজনের। তো তখন তানভীর বলল যে আচ্ছা চল যাই দেখি কি অবস্থা, অনেকদিন তো এই জায়গায় যাই না, বেশ মজাই লাগতো। তো কাজিন বলল যাবি, জায়গাটা ভালো না। তো তানভীর তখন বলে কেন কি সমস্যা, এর মানে কি ভালো না মানে কি? মানুষজন যায় না, বুঝছ না, ওই পাশে ওই পাশের ভাটা তো পড়ে গেছে অনেকদিন ধরে, ওই জায়গাটা একদম ই, আর অনেক অকারেন্স হয়েছিল তো ওইখানে, অনেক উল্টাপাল্টা কাজ কারবার করছিলেন উনি, এই জন্য বন্ধ করে দিচ্ছে এটা, যে ওইদিকের লেগে যায় না মানুষ, আর এই এই যে এই পাশে চালু ভিটা এটাও তো এখন এখন তো বন্ধ হয়ে গেছে, তো মানুষ নাই, কাজকর্ম সে দেওয়াস না, বেলা পড়ে গেছে একদম। তো তানভীর বলে আরে চল হাইটে আসি, সুন্দর লাগে, আমি যে ছোটবেলায় গেছিলাম আমার কাছে কেমন জানি মজা লাগছিল, চারিদিকে ইটের স্তূপ করা, অনেক জায়গায় এরকম মাটি দিয়া ব্লক বানায় বানায় রাখছে, খুব সুন্দর। তো তার কাজিন বলে মানে অনিচ্ছা সত্ত্বেও তানভীরের সাথে হেঁটে যায়। তো তারা দুজন গল্প করতে করতে হাঁটতে হাঁটতে নামতেছে, তাদের বন্ধুরা কিন্তু তখনও ওই যে চায়ের দোকান টোকান ওখানে আছে আর কি, তারা দুজন হেঁটে হেঁটে নামতেছে। তো নামতে নামতে তারা একদম সুন্দর চলে আসলো, তানভীর দেখতেছে যে জায়গায় যে যেখানে ইট ভাটা এখনো আছে সেখানে এখনো ইটের স্তূপ রাখা, বিভিন্ন রকমের ইট, মানে এগুলা বানায় বানায় জমায় রাখে, বুঝতেছে যেগুলো ইট, আর সোজা চলে গেছে এরকম বিভিন্ন স্তূপের পাশ দিয়ে পাশ দিয়ে চলে গেছে, মাঝখানে একটা গলির মতো, গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে সে আর তার কাজিন। এদিকে বেলা পড়ে যাচ্ছে, মানে সূর্যের আলোটা অনেকটাই নেমে আসছে, ওই চিমনির গায়ে হালকা লেগে কেমন জানি একটা লালচে আলো পড়ছে, আর ওই পাশে তার ওই পাশে যে পুরনো ভাটা আছে সেটার চিমনিগুলো কালচে কেমন জানি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যেটার মানে ব্যবহার হয় না, বোঝাই যাচ্ছে এখান থেকে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আরো সামনে চলে আসলো অনেক ইটের স্তূপ, এক জায়গায় যেয়ে দেখলো যে ওই ইট শুকানোর জন্য প্রথমে মনে হয় মাটি দিয়ে এরকম ব্লক বানায় বানায় সাজায় রাখে আর কি, সেগুলো পাশে এরকম ঠেলা গাড়ির মতো আছে রাখা আছে। তো ওগুলো দেখতে দেখতে তানভীর হাঁটতেছে, যে বললো যে এগুলো অনেকদিন দেখি না রে, অনেকদিন দেখি না, ছোটবেলায় দেখছি, অনেকদিন পরে আসলাম। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছে, আলো কিন্তু কমে যাচ্ছে, এদিক দিয়ে আবার নদীর পানি হালকা দেখা যায়, মানে চিকচিক করতেছে এই বড়ন্ত সূর্যের আলোয়। তো তার কাজিন বলতে চাই তুই ওদিক কই যাস, হাইটা তানভীর হেঁটে যাচ্ছিল মানে ওই যে পুরনো যে ইট ভাটাটা ওইটার কাছে, তার সে বলছে আরে আমি ওদিক যাইতেছি একটু দেখি না পুরান ভাটাটা দেখি কি অবস্থা। তো তার কাজিন তারে বলছিল আরে না এই মানে তাকে মানা করতেছে, এর মাঝে তার ফোন আসছে তার কাজিনের, তো তার কাজিন ফোন বের করে ধরে কথা বলতেছে, আর এর মধ্যে তানভীর হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সামনে চলে গেল। তো যে সে দেখতেছে যে এইখানে যেখানে যে ইট ইট বিছা রাখছে এই জায়গাটা, এই পাশে কিন্তু ওই যে মানে মানে যেগুলো ব্লক করে করে রাখছে সেই জায়গার পায়ে দিয়ে এরকম কিছু আরো কিছু ইটের স্তূপ আছে, তার পায়ে দিয়ে সে বের হয়ে গেল। ওই পাশে দেখতেছে খোলা বড় বড় ঘাস জমে আছে। তো ওখানে কয়েক সেকেন্ড দাঁড়াইলো তানভীর, চিন্তা করলো আরে এখানে দাঁড়ায় থেকে তো কেমন জানি মানে এত বড় বড় ঘাস হয়ে গেছে, তারপর চিন্তা করলো আরে যাই না সামনে যাই দেখি, ছোটবেলায় তো দেখছে ওইখানেও মানে কাজ হয় কি সুন্দর ছিল। তো সে হাঁটা ধরলো, আর তার কাছে একটু কেমন জানি লাগে, তানভীরের কাছে আসলে এই ধরনের পুরনো জিনিস বা এইরকম কোন স্থাপনা পড়ে আছে দেখতে বেশ ভালো লাগতো তানভীরের কাছে, মানে সে খুব ইন্টারেস্ট ফিল করতো এগুলোতে। যাই হোক, সে হেঁটে যাচ্ছে ওদিক দিয়ে, মানে একটা ছোট এরকম রাস্তার মতো, এইখানে আর কোনো ইটের স্তূপ নাই, কিছু নাই, তবে সামনে যেয়ে দেখলো কয়েকটা পুরনো স্তূপ আছে ইটের, সেগুলোর মধ্যে দিয়ে আবার শেওলা মানে তারপর ই গজায় গেছে, ওই যে ছোট ছোট এরকম আগাছার মতো বের হয়ে গেছে, এবং ইটগুলো পুরান হয়ে গেছে, মানে এই ইটগুলা কেউ নেয় নাই কোনো কারণে, পড়ে আছে, বেশ বড় না বাট বেশ কিছু ইটের এরকম স্তূপ, এগুলো পুরান হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে সামনে গেল, দেখলো যে ভাঙা ইট মানে যে আদলা এগুলো পড়ে আছে, সেগুলোর মধ্যে শেওলা টাওলা হওয়া। তো হাঁটতে হাঁটতে সে সামনে যেয়ে দেখতেছে যে দূরে সেই একটা এরকম ঘর দেখা যাচ্ছে, এরকম কালো ঘর, এইটা সম্ভবত এইখান থেকেই মানে সব কার্যক্রম পরিচালনা করা হয়, তার সামনেই মনে হয় ভাটাটা। তো সে দেখে চিন্তা করলো যে যাই আমি একটু দেখে আসি, এদিকে কিন্তু সূর্যের আলো একদম পড়ে গেছে দিকে। তো তানভীর হাঁটতে হাঁটতে ওই জায়গাটা চলে গেল ঘরটার কাছে, বোঝা গেল যে এইখানে কার্যক্রম হইতো, কাজ টাজ হইত। সে হাঁটতে হাঁটতে সামনে যে ওইখানে ভাটা, মানে এরকম ই, মানে যে জায়গাটার মধ্যে ইট মানে পোড়ানো হয়, সাজা সাজা রাখা হয়, ভাটার জায়গাটায় চলে গেল। তো ভাটার কাছে আস্তে আস্তে সে হঠাৎ করে দেখলো ওখানে একটা ছাউনির নিচে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা লাল একটা শাড়ি পরা, মানে লাল রঙের একটা শাড়ি পরা, মাথার মধ্যে ঘোমটা টেনে রাখছে এবং তার চোখ দেখা যাচ্ছে। ঘোমটা যে টানছে সে এরকম সামনে নিয়ে আসছে, তার চোখ দুটো দেখা যাচ্ছে। চোখ দুটো কেমন জানি একটু ঘোলাটে, আর এই যে পরন্ত সূর্যের আলোটা এসে তীর্যক ভাবে পড়ছে ছাউনির উপরে, সেটার থেকে মনে হচ্ছে একটা গ্লেয়ার টাইপের কিছু চোখে এসে পড়ছে। চোখটা মনে হচ্ছে চমকাচ্ছে, একটু সবুজাব চোখ এবং টানা টানা কাজল দেয়া বেশ লম্বা লম্বা চোখ, মানে ডাগর চোখ। তানভীরের জন্য কেমন জানি ঝিম লেগে উঠলো, চোখগুলো দেখে সে অনেকটা সম্মোহিতের মতো হয়ে গেছে। সে কয়েক সেকেন্ড তাকাই ছিল মেয়েটার দিকে, মুখটা তো দেখা যাচ্ছে না, মুখটা ঢেকে রাখছে মেয়েটা। তো তানভীর কিছু বলতেও পারতেছে না, সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনে। সে যখন আরো কয়েক পা এগিয়ে গেছে তখন মেয়েটা হঠাৎ করে ঘুরে হাঁটা দিল, হেঁটে সে ওই যে ছাউনি ধরে পেছন ওই ভাটার কাছে চলে গেল, মানে ভাটার পেছন দিকে হেঁটে চলে যাচ্ছে। ওই জায়গাটা অন্ধকার, ওখানে কিন্তু মানে সূর্যের আলো আর আসতেছে না, ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, একদম ডিপ অন্ধকার। তো তানভীর সেই ভাটার একদম কাছে চলে আসছে, এসে সে মানে চিন্তা করতেছে সে ঢুকবে ভিতরে বা এরকম কিছু, ওই যেখানে এরকম ঘর দরজা আছে সে দরজাতে সে ভিতরে ঢুকবে এরকম চিন্তা করতেছে। এই সময় দূর থেকে তার কাজিনের চিৎকার শুনল, সে বলে এই তুই কই, তুই এখানে নাকি? তো সে তখন আস্তে করে ফিরছে, ফিরে তাকায় দেখতেছে যে তার সে কাজিন ওখানে দাঁড়ায় আছে। তো তানভীর ঘুরে হাঁটা দিল তার কাজিনের দিকে, তার কাজিনও এগোয় আসছে, অনেকটা এগোয় আসছে। এসে বলে তুই এখানে কি করতেছিস, ওখানে গেছিস কেন? বলে আরে আমি এখানে আসছি দেখতে, এই যে ভাটা এনে পড়ে দিছে সবকিছু অন্যরকম, দেখতে তো একটা ভালোই লাগতেছে, চল ভিতরে যাই একটু দেখি। তো তার কাজিন কয় না না মাথা খারাপ নাকি ওইখানে বেটা, এনে অনেক আজে বাজে বেটা, এই জায়গার পুরো সিল করে দিছিল, কেউ আসে না এখানে, উল্টাপাল্টা অনেক কিছু করছে এখানে। তো সে বলছে যে কি করছে, কারে বেটা বাদ দে চল। তো বলে যে আমি যে এখানে দেখলাম যে একটা একটা মেয়ে ওখানে হাইটা গেল, ওই পাশে কারে বেটা, কি মেয়ে দেখছিস তুই, ওই পাশের ভাটার কেউ যদি ওইখানে আয়সা থাকে তাহলে হয়তো আসতে পারে, এদের কারো বাসার যদি কোনো মেয়ে যদি এখানে আয়সা থাকে, আর কে এখানে কেন আসবো, আর চল তুই তাড়াতাড়ি এখান থেকে চল। তো হেঁটে তানভীরকে নিয়ে বেরোলো, বের হয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছে ওই পুরা ইট ভাটার ওই পথটা দিয়ে বের হয়ে গেছে। ততক্ষণে সূর্য একেবারেই নেমে গেছে। তানভীরের মাথায় কেন যেন ওই মেয়েটা ঘুরতেছে, মানে এরকম না যে তানভীর কখনো মেয়ে দেখে নাই, মানে এই মেয়েটাকে তার কাছে যেন কেমন ডিফারেন্ট মনে হয়েছে। যাই হোক, সে হাঁটতে হাঁটতে যখন আসলো, এসে তারা যখন ঘাটে আসছে তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, একেবারে দূরে মানে আকাশের মধ্যে সূর্যের লালিমা লেগে আছে আর পানি ছলাৎ ছলাৎ করছে। তো ওইখানে নৌকা, বড় নৌকা, সেখানে মানুষ পার হচ্ছে, অনেকগুলো মানুষ উঠছে, তারা যাবে আর কি ওই পারে যাবে। তো তানভীর আর তার কাজিনও উঠলো, উঠে যেয়ে বসছে। তো সে চিন্তা করতেছে অন্ধকারের মধ্যে, মানে অন্ধকার হয়ে গেছে এর মধ্যে, সে চিন্তা করতেছে যে মানে সে কাকে দেখলো, ওইখানে কে ছিল। তো সে তার কাজিনকে আরেকবার জিজ্ঞেস করছে যে ওইখানে কি ওই কোনো কারো থাকার কথা, ওই পাশে বাড়িঘর আছে? তো তার কাজিন আরে বাড়িঘর মানে কি, ওই পাশে যে ইট ভাটা আছে ওদের মানুষজনের ওখানে হয়তো ঘরটল আছে দুই একটা, এরা এখানে আসতে পারে না আসতে পারে, তুই কারে না কারে দেখছিস কি বেটা চল বলে তার কাজিন তারা বলে অন্য কথায় চলে গেছে, তার কাজিন অন্য কথা বলতেছে। কাজিন বলতেছে আর তানভীর অন্য মনস্ক ভাবে শুনতেছে কাজিনের কথা, নৌকা চলতেছে নদীর উপর দিয়ে আর সেই আকাশে হালকা লালিমা লেগে আছে আর অন্ধকার চারিদিকে, আর সেই যে মাঝি সে একটা হারিকেন জ্বালায় রাখছে মাঝখানে, হারি নৌকার মাঝখানে, আর মানুষজন বসে আছে অনেকে। তো এরকম চলতে চলতে এক সময় পাড়ে চলে আসলো নৌকা, এসে খ্যাচ করে এটা নৌকা পাড়ে ভিড়লো আর মাঝি ওই বাঁশ দিয়ে তার যে গোল মানে ই আছে যে লগি দিয়ে সেটা আটকায় সবাইকে নামানো শুরু করলো আস্তে আস্তে। তো মানুষ নেমে যাচ্ছে নেমে যাচ্ছে, তো তানভীরের কাজিনও নামলো, তানভীরও নামলো। তো তানভীর নেমে যখন নাকি পা দিয়ে উঠে যাচ্ছে, হঠাৎ সে চোখের কোণ দিয়ে দেখলো নৌকার এক পাশে ওই মেয়েটা বসা, ঠিক একইভাবে মাথায় কাপড় দেয়া আর তাকায় আছে এবং তানভীরের দিকে তাকায় আছে। এই হারিকেনের আলোতে সে দেখতেছে এটা, এক সেকেন্ডের জন্য সে ফট করে মাথা ঘুরাইছে, মাথা ঘুরে তার কাজিনও তাকে আবার বলছে এই কিরে, মানে এই পাশে কাজিনও ডাক দিছে। তো সে মাথা ঘুরায় মেয়েটার দিকে একবার দেখছে, মানে এবার দ্বিতীয়বারও সে দেখছে। কাজিন যখন ডাক দিছে কাজিনের দিকে তাকাইলো, তাকায় সে বললো আরে দাঁড়া না, সে নৌকার দিকে আবার তাকাইছে, দেখে মেয়েটা নাই নৌকাতে। তো তানভীরের কাছে একেবারেই মানে জিনিসটা অন্যরকম লাগলো। তো সে তার কাজিনে বলতেছে আরে আমি ওইখানে দেখছি নৌকার মধ্যে মেয়েটা বসা। তো তার কাজিন বলে তোর মাথা গেছে বেটা, তোর মাথা গেছে, তুই কি নাকি দেখছিস তোর মাথার মধ্যে এগুলো ঘুরতেছে চল। চল বেটা বলে হাঁটা ধরলো। তো বারবার তানবীর কিন্তু পেছন ফিরে দেখতেছিল, নৌকাতে দেখলো যে না নৌকাতেই মেয়েটা নাই, যারা মানুষজন নেমে গেছে। সে চিন্তা করলো আরে এখানে এসে মেয়েটাকে হেঁটে নেমে চলে গেল কোথাও, আমি তো খেয়াল করি নাই এত দ্রুত কিভাবে গেল এক সেকেন্ডের মধ্যে। যাই হোক হাঁটতেছে হাঁটতে দেখতে অন্য মনস্ক ভাবে তানবীর হাঁটতে হাঁটতে বাড়িতে আসলো। তো আসার পথে তার কাজিন তাকে বলতেছে যে চিন্তা করিস না কালকে তোরে নিয়ে এখানে হাটে যামুনে, ঘাটে যামনে আমগো যে নৌকা আছে নৌকা নিয়ে আসুম ওই নৌকা দিয়ে যাবো, আয়সা নৌকা এনে আমি ঘাটে বাইন্দা রাখুম, কালকে সকালে ধর দশটার দিকে আমি উঠা তোরে নিয়ে রওনা দেবো, এখানে অসুবিধা নাই, তো এই যে আমগো ঘাটেই বাইন্দা রাখুম। তো তানবীর বলছে আচ্ছা ঠিক আছে। তো তারা দুইজন হেঁটে হেঁটে গেল বাসার কাছে। তো বাসার কাছে গিয়ে তাদের আরেক বন্ধুর সাথে দেখা হলো, সে আবার তাদেরকে ডেকে নিল, বললো যে তাদের বাসার থেকে আজকে ডাব নামাইছে অনেক, সেই নারকেল আর কি ডাব, সে ডাব নিয়ে আসলো, বললো যে ডাব খাবি। তো ডাব টোপ খেয়ে তারা বাসার দিক গেছে। তো বাসায় গেল, বাসায় গিয়ে তার কাজিন তার মতো এটা ওইটা করতে তানবীরে বললো যে আমি আসি আমি যাই, আর রাত্রেবেলা আমি নৌকাটা আইনা বাইন্দা রকম আমগো ঘাটে, আমগো ঘাট তো জানোস কোথায়। তানবীর বলছে কোথায়, বলে ওই যে এখান থেকে হাইটে গেল। তো তাকে বল বুঝাই দিল আর কি, এখান থেকে হাইটে যায় ওদিক দিয়ে নাইমা ওই নামলে ওই যে আমাদের ঘাট কিন্তু, হ্যাঁ ওখানে আমাদের বাসার মানুষজন নদীতে যদি কিছু প্রয়োজন হয় ওখানে থাকে নৌকা ওইখানে ভিড়ে, মানে আমাদের নিজেদের নৌকা। তো তানবীর বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারা ভালো মতো বুঝাইলো তার কাজিন কিভাবে যেতে হয় তাদের ঘাটে। কালকে দশটার সময় সকালে নাস্তা খেয়ে আগে উঠে যাবি, নাস্তা খেয়ে রেডি থাকবি। তো তানবীর বলছে আচ্ছা ঠিক আছে। তো কাজিন চলে গেল তাদের ঘরে, আর মানে তাদের সবারই ঘর আলাদা আলাদা আর কি ওখানে। তো তানবীর যে তাকে যেই ঘর দেওয়া হয়েছে থাকতে দিছে ওখানে আছে, রাতের বেলা ওখানে আর কেউ নাই, সে কাপড় চোপড় চেঞ্জ করে বাসার মানুষের সাথে যে দেখা করলো কথাবার্তা বললো। রাত হয়েছে, গ্রামে তো আসলে রাত গভীর হয়ে যায় তাড়াতাড়ি, তো সে তার রুমে আসলো, এসে শুয়ে পড়ছে, ক্লান্তি লাগতেছে অনেক, আর ভাবতেছে যে আজকে কই কই গেলাম কি দেখলাম এত হাঁটাহাঁটি করলাম, মানে বেশ ক্লান্তি লাগতেছে। তো তানবীরের চোখে ঘুম লেগে আসছিল, মানে আর কি চোখ বন্ধ হয়ে গেছিল। এই সময় তার কাছে মনে হলো যে তার ঘরের সামনে দিয়ে কেউ হাঁটা চলা করে, মানে কেউ হয়তো হেঁটে এখান থেকে দাঁড়াচ্ছে বা বসতেছে। তার ওখানে একটা ওই তাদের ঘরের সামনে মোড়া ছিল, একটা বেতের মোড়া আর কি, সে মোড়াতে মচমচ শব্দ শুনলো। তো তানবীর চিন্তা করছে রাতের বেলা তো এখানে কেউ থাকার কথা না, তাকে যে ঘরটা থাকতে দিয়েছে এটা হচ্ছে তাদের এক্সটেনশন কাচারি ঘর আর কি, মানে মেহমান টেহমান আসলে থাকে আর কি, না দেখা যায় ঘরের খুব বেশি যে নাম্বার আছে তা না, এই কাচারি ঘর এক্সটেনশন, এবং এটা বেশ ভালো, এবং এইটা মোটামুটি তাদের মূল যে বসত মানে অন্যান্য ঘরগুলোর থেকে একটু দূরে আর কি এই সাইডে। আর তানবীরও এটা লাইক করে, তানবীর ওখানে যে মানে মামাদের সাথে থাকতে চায় না, এই ঘরটাই থাকতে চায়, একলা থাকে চিন্তা নেই। তো যাই হোক সে মন হলো যে ওইখানে ওই যে বেতের মোড়া কেউ মচমচ করতেছে, চিন্তা করলো কে এসে বসছে। তো মানে তার ঘুমটাই হয়ে গেছে ওই ওখানে হাঁটা চলার শব্দে। তো তানবীর অনেকক্ষণ ধরে শব্দ পাচ্ছে ওইখানে, মনে এখানে কেউ হাঁটা চলা করতেছে, তার মোড়াটাকে এই পাশ থেকে এই পাশে নিতেছে এরকম। আর তার যেহেতু ঘুম হয়ে গেছে এখন আর ঘুম আসতেছে না, তার অস্বস্তি লাগতেছে, সে এপাশ ওপাশ করতেছে। এক সময় সে উঠলো বোঝার জন্য যে কে বারান্দার মধ্যে, কে এই বারান্দার মধ্যে কে এসে এরকম বসতেছে, এই করতেছে। রাত তো অনেক গভীর হয়ে গেছে, মানে রাতের বেলা যেই অ্যাম্বিয়েন্স যে সাউন্ড গুলো ওইটা অনেক জোরে জোরে আসতেছে, বেশ লাউড। তো তানবীর হেঁটে গিয়ে সে ওই ঘরের মেন দরজার কাছে দাঁড়াইলো, ঘরের দরজাটা খুলবে আর কি। তো তার আগে সে চিন্তা করলো যে আমি একটু উঁকি দিই বাইরে। তো উঁকি দেওয়ার জন্য হচ্ছে কি, এই পাশে তো মানে ঘরটা হচ্ছে টিনের ঘর, এই পাশে দরজা তো ফ্রেম করে লাগানো, এই পাশে হালকা ফাঁক আছে, তো সে ফাঁকা দিয়ে সে আস্তে করে চোখ রাখলো বাইরে। চোখ রেখে দেখতেছে কেউ নাই, বারান্দা পুরা ফাঁকা, খা খা করতেছে, বাইরে চাঁদের আলো পড়ছে উঠানে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে, মানে বেশ উজ্জ্বল চাঁদের আলো, মানে চাঁদের আলো এতটাই উজ্জ্বল মনে হচ্ছে দিনের মতো মনে হইতেছে ওখানে। তো তানবীর চিন্তা করলো যে মানে ঘটনা কি, কাউরে দেখলো সিনেমা ব্যাপার কি। তো সে আস্তে করে দরজাটা খুলে ফেললো, দরজা খোলার পর দেখতেছে যে বাইরের অ্যাম্বিয়েন্ট সাউন্ড আরো বেশি লাউড হয়েছে, এবং মানে একটা গ্রামের যে ঠান্ডা ঠান্ডা বাতাস সেটা লাগতেছে, আর নাকের মধ্যে এই রাতের একটা ঘ্রাণ, গাছগাছালি সবকিছু এবং পানি, তাদের এই বাড়ির থেকে খুব কাছাকাছি নদী, সেটা পানির ঘ্রাণ আসতেছে। তো তানবীর উঠে বারান্দায় চলে আসলো, তো বারান্দা এসেই তার কাছে জানি কেমন একটা অনুভূতি হওয়া শুরু হলো, তার কাছে কেন জানি মনে হচ্ছে তার বারান্দাতে শুধু সে একা না, কেউ আরেকজন দাঁড়ায় আছে বারান্দার মধ্যে, মানে তার কাছে এই ফিলটা হচ্ছে যে বারান্দার মধ্যে অন্য কোন একজন দাঁড়ায় আছে, তার একটা এক্সিস্টেন্স ফিল হচ্ছে বারান্দার মধ্যে। কিন্তু বারান্দাটা কিন্তু লম্বা, মানে তার এই ঘর, তার পাশে আরেকটা ঘর আছে, সেখানে মানুষে যে বসে কোনো মিটিং টিটিং করে সেটা বন্ধ আর কি, তালাবন্ধ করা। তো সেই তালাবদ্ধ ঘরের সামনের অংশটাও কিন্তু বারান্দা, তার কাছে মনে হচ্ছে, এবং ওই ঘরে ওই মানে ওই বারান্দার কর্নারটা দেখা যাচ্ছে না। তো তানভীর একবার চিন্তা করলো যে আমি যাই ওই মাথায় যে মানে দেখি ওইখানে কি অবস্থা, কেউ আছে নাকি। তো সে হেঁটে হেঁটে বারান্দার ওই কর্নারে গেল। তো যখন যাচ্ছে ওই পাশে তালাবদ্ধ ঘরটার মধ্যে থেকে তার কাছে মনে হচ্ছে শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ চলাফেরা করতেছে, মানে তার কাছে সে ফিল করতেছে, মানে সে ফিল করতেছে তার আশেপাশে কেউ আছে। তো সে চিন্তা করলো যে এই রুম তো তালাবদ্ধ, এটার ভিতরে তো কারো থাকার কথা না, তালা আছে। তো সে হেঁটে যে ওই দরজার কাছে যে তালাটা ধরে দেখতেছে, হ্যাঁ তালা মারা। এই সময় তার কাছে মনে হলো যে তাদের যে বারান্দা, মানে বারান্দার একদম নিচে কেউ একজন আছে। তো সে ফট করে তাকায় দেখতেছে ওই চাঁদের আলোতে সেই যে লাল শাড়ি পরা মেয়েটা দেখছিল, ওই মেয়েটা দাঁড়ায় আছে এখানে, এবং ঠিক সেইভাবেই ঘোমটাটা টানা এবং মুখের কাছে সে কাপড় টেনে রাখছে, তার ঠোঁটের কাছ দিয়ে কাপড় টানা, চোখ দুইটা বের হওয়া, কিন্তু চোখটা এই অন্ধকারে দেখা যাচ্ছে না, চাঁদের আলো পড়ছে, তার লাল শাড়িটা জলজল করতেছে, মানে চাঁদের আলোতে কেমন যেন উজ্জ্বল হয়ে আছে। তানভীরের খুব মানে একটা কেমন জানি একটা ভয়ের স্রোত নেমে গেছে শরীর দিয়ে, কারণ সে চিন্তা করলো যে এই রাতের বেলা এই একই শাড়ি পরা মেয়ে এখানে কি করতেছে, এবং তার এই তার যে ঘর সেই ঘরের সামনে। তানভীর গলা দিয়ে শব্দ বের করতে চেয়েছে, তাই শব্দ বের হচ্ছে না। সে জিজ্ঞেস করতে চেয়েছিল কে, সে আর একটু হেঁটে গেছে সামনে, একটু সামনে যখন হেঁটে গেছিল তখন সে একটা হাসির শব্দ শুনল, খিলখিল হাসি, এবং এই হাসির শব্দ শোনার পর তানভীরের মাথাটা কেমন ঝিম করে উঠছে। এরপর এক ঝলক বাতাস এসে তানভীরের গায়ে লাগলো, মানে ওদিক থেকে মেয়েটা যেখান থেকে দাঁড়াইছিল সেখান থেকে এক ঝলক বাতাস এসে তানভীরের গায়ে লাগছে, এবং একটা চাপা ফুলের মতো ঘ্রাণ, চাপা ফুলের মতো ঘ্রাণ সে পাইছে, এবং সাথে সাথে তানভীরের মাথা ঝিমঝিম করে উঠলো, পুরো ঝিম করে উঠছে মাথাটা। তানভীর ওই ঝিমঝিম মাথা নিয়ে কেমন যেন একটা ফিল করা শুরু করলো, তার কাছে মনে হলো সে এই জগতে নাই, একটা ডিফারেন্ট জগতে আছে। আর সে ওই মেয়েটাকে দেখতেছে, মেয়েটার শাড়িটা মনে হচ্ছে উজ্জ্বল রং, মানে চাঁদের আলো পড়ে মনে হচ্ছে জলজল করতেছে, মনে হচ্ছে যে একদম আলো ঠিকরে বেরিয়েছে শাড়িটার থেকে। তানভীর ওই মেয়েটার দিকে হেঁটে যাচ্ছে, আর মেয়েটা তার কাছে আসার সাথে সাথে ঘুরে গেল, ঘুরে হাঁটা শুরু করলো, তানভীর তাকে ফলো করা শুরু করলো। খুবই আশ্চর্যজনক ব্যাপার, তানভীর কিন্তু কিছুই বুঝতে পারতেছে না কেন সে ফলো করতেছে। আর তানভীরের কাছে কেন জানি মনে হচ্ছে তাকে তাদের যে ঘাট, বাড়ির ঘাট, সেখানে যেতে হবে, তাদের বাড়ির ঘাটে যেতে হবে। সে একেবারে লোকেশনটা তার মাথায় ঘুরতেছে, তার কাজিন তাকে কিভাবে যেতে বলছে, সে ঠিক ওইভাবে হেঁটে যাচ্ছে, এবং সে দেখতেছে তার সামনে সামনে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে এবং তার শাড়ি চমকাচ্ছে চাঁদের আলোতে। তো তানভীর হাঁটতে হাঁটতে চলে গেল তাদের বাড়ির ঘাটে, তাকে তার কাজিন যেভাবে বর্ণনা দিছিল ঠিক সেইভাবেই সে হেঁটে গেল, এবং সে তার সামনে সামনে কিন্তু ওই মেয়েটাও হেঁটে যাচ্ছে। হাঁটতে তাদের বাড়ির ঘাটে এসে সে দেখতেছে তাদের একটা নৌকা আছে, বড় গহনা নৌকা, সেইটা ওখানে বাঁধা, এবং সেই নৌকার উপরে মেয়েটা উঠে গেল এখান থেকে, মানে তাদের ঘাট থেকে নৌকায় উঠে গেল মেয়েটা। তানভীরও কোনো কথা বলে নৌকায় উঠল, এবং তানভীর নিজেই নিজের অজান্তে সেই নৌকার যে দড়ি সেটা খুলে দিল, ওখান থেকে নৌকাতে বাধা ছিল সেটাকে সে খুলে দিল, এবং স্রোতের টানে নৌকা আস্তে আস্তে বের হয়ে গেল নদীতে। তানভীরের কিন্তু কিছুই মানে মাথায় ঢুকতেছে না, সে দেখতেছে তার নৌকার অপর মাথায় মানে মাঝখানে কিন্তু ছই আছে, ছইটার ওই পারে ওই মেয়েটা বসে আছে, সে ভালো মতো বুঝতে পারতেছে না, আবছা ভাবে দেখতে পাচ্ছে, মানে সে যেহেতু দাঁড়ায় আছে সে দেখতে পাচ্ছে ছইয়ের ওই পারে মেয়েটা যে বসছে, মেয়েটা ছইয়ের ভেতর দিয়ে ওই পারে যে বসছে, এবং তানভীর তাকে মোটামুটি মানে আবছা ভাবে কিছুটা ছইয়ের ছইয়ের জন্য দেখতে পাচ্ছে না, কিছুটা দেখতেছে তার মাথাটা। এবং তানভীর এক পর্যায়ে নিজেই নিজের অজান্তে সে মানে ওইখান থেকে বৈঠাটা নিয়ে নৌকা বাওয়া শুরু করলো, নৌকা চলতেছে এবং তানভীর জানে না সে কোথায় যাচ্ছে, সে নৌকা বাচ্ছে। এখন নৌকা বাইতে বাইতে এক সময় তানভীর খেয়াল করল যে সে ওই যে ঘাট থেকে তাদের যে নৌকা নদী পার হয়েছিল সেই ঘাটের কাছে চলে আসছে, এবং সে নিজের অজান্তেই নৌকা বাইতে বাইতে একেবারে ঘাটের কাছে নিয়ে আসলো, ঘাটের কাছে এনে তার নৌকা দিয়ে খ্যাচ করে পাড়ে বিঁধল। এখন তানভীর কিন্তু বলে রাখা ভালো, তানভীর কিন্তু নৌকা বাইতে পারে, সে অতীতে অনেকবার নিজের নিজের নানা বাড়িতে এসে নৌকা নিয়ে ঘুরছে এদিক ওদিক, সে ভালোই নৌকা বাইতে পারত। তো নৌকা সেই ওখানকার ঘাটে ঘ্যাচ করে ভিড়ল, ভিড়ার সাথে সাথে তানভীর নিজের অজান্তে নিজের মানে এটা আসলে সে একেবারে নিজের অটো রিফ্লেক্স থেকে করতেছে, সে তার নৌকাটার ভেতরে যে ওই গ্র্যাপল ছিল সেটা দিয়ে সে ওই পাশে ছুড়ে মেরে আটকাইল, আটকায় নৌকাটাকে টেনে ওই পাশে নিল, নিয়ে এসে নৌকাটাকে নিজের মতো ওইখানকার যে ঘাটের যে একটা এরকম খুঁটির মতো আছে খুঁটির সাথে বাঁধল, বেঁধে সে নেমে তাকাচ্ছে, তাকায় দেখতেছে যে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে সামনের দিকে, আর সে ওই মেয়েটাকে ফলো করে হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে তানভীর চলে আসছে কোথায়, সেই যে পুরনো যেই ইট ভাটা ছিল সেই ইট ভাটার ওইখানে। এখানে এসে দানবীরের কাছে মনে হলো তার জগৎটা আরো পরিবর্তিত হয়ে গেল, সে চাঁদের আলোটারে আরো ডিফারেন্ট ভাবে দেখতেছে। দানবীর যে একেবারে মানে নিজের মধ্যে নাই তা না, সে কিন্তু সে বুঝতেছে, সে হাঁটতেছে, সে যে ইট ভাটায় আসছে এটা সে বুঝতেছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে এই জগৎটাই আরেকটা জগৎ, মানে সবকিছু কেমন জানি গ্লো করতেছে, চকচক চকচক করতেছে অন্যরকম। তো সে ইট ভাটায় ঢুকে তার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা অন্য একটা জগৎ, এবং হেঁটে হেঁটে ওই মেয়েটা হেঁটে যাচ্ছে, সে পেছনে পেছনে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে মাঝখানের একটা জায়গায়, এবং সেইখানে সে দেখল অনেকগুলো মানুষ দাঁড়ানো, এবং সেই মানুষগুলা ডিফারেন্ট, মানে স্বাভাবিক যে মানুষের যে একটা আচরণ থাকে সেরকম না, তারা কেমন জানি গোল হয়ে দাঁড়ায় আছে, এবং মেয়েটা হেঁটে যে ঠিক তাদের মাঝখানে চলে গেল। মেয়েটা ওখানে দাঁড়াইছে, তাকে ঘিরে ওই মানুষগুলো দাঁড়াইছে, আর তানভীর আস্তে আস্তে হেঁটে সামনে যাচ্ছে, আস্তে আস্তে হেঁটে সামনে যাচ্ছে, তার মানে মাথাটা মনে হচ্ছে যে কেমন জানি ঘুরতেছে, তার মানে নর্মাল সেন্সের মধ্যে সে নাই। সে হাঁটতে হাঁটতে একেবারে চলে গেল সেই মানুষগুলোর মাঝখানে। এই মানুষগুলোর মাঝে এসে সে যখন দাঁড়াইলো, তখন তার কাছে মনে হচ্ছে সে আরেকটা স্বপ্নের লেয়ারে চলে আসছে, মানে এখন তার কাছে সবকিছু মনে হচ্ছে যে সে স্বপ্নে দেখতেছে এরকম, মানে তার মনে হচ্ছে যে হুঁশটা অন্যরকম হয়ে গেছে, মানে সে এখন আর নিজের বাস্তবে নেই, মানে মানুষ যখন ঘুমের ডিপ অংশে চলে যায় সেরকম, যখন যখন মানুষ স্বপ্ন দেখে ঠিক ওরকম একটা অবস্থার মধ্যে আছে। মানুষগুলো হাঁটা শুরু করলো সামনে, তানভীরও তাদের ফলো করে করে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে তারা চলে গেল। তানভীর দেখতেছে ধোঁয়া ধোঁয়া ভাবে, এবং মানে প্রত্যেকটা জিনিসের মানে বর্ডার লাইন হচ্ছে উজ্জ্বল, মানে যে কোনো জিনিসের প্রান্ত হচ্ছে উজ্জ্বল আর বাকিগুলো ধোঁয়া ধোঁয়া টাইপের। সে হেঁটে হেঁটে দেখলো যে সবাই চলে গেছে একটা যে ঘর, ওইখানে ওই যে সে দেখছিল ভাটা, মানে যেখানে মানে ইট পোড়ানো হইতো যে ভাটা, সেই ঘরের দিকে সব যাচ্ছে, এবং যে দেখলো যে প্রত্যেকে ঢুকে যাচ্ছে সেখানে, সেই যে দরজা দিয়ে ঢুকে যাচ্ছে। তো তানভীরও হেঁটে হেঁটে ওখানে যাওয়া শুরু করলো, একদম সে কাছাকাছি চলে আসছে, সে ওই ঘরের মধ্যে ঢুকবে, সে ঘরের কাছাকাছি যাবে, এই সময় সে পিছন থেকে চিৎকার শুনল, মানে মনে হচ্ছে যে একাধিক মানুষের চিৎকার দূর থেকে আসতেছে, আপনি কে, আপনি কেন এইখানে কি যান, এরকম করে ধমকাচ্ছে কে জানি, দূর থেকে মনে হচ্ছে তানভীরের কাছে আসতেছে। তো তানভীরের কিন্তু হুশ নাই, সে হেঁটে যাচ্ছে, সে ঢুকে যাবে ঘরটার ভিতরে। এই সময় সে শব্দ পেল, ধুপ 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 দৌড়ের শব্দ, মনে হলো দৌড়ে আসতেছে কেউ, তার পেছন দিক থেকে আসতেছে দৌড়ানোর শব্দ, মানে দৌড়ায় কেউ আসতেছে, এবং একাধিক পা। কিন্তু তানভীর এই শব্দটা শুনতেছে মনে হচ্ছে দূর থেকে কেমন জানি, মানে খুব ক্লিয়ার না, সাধারণ মানুষ যেভাবে শুনে সেরকম না, সে একটা স্বপ্নের জগতে, এবং তার কাছে মনে হচ্ছে সামনের এই যে অন্ধকার দরজাটা, এটা একটা বিশাল তার কাছে আকর্ষণের জায়গা, সেখানে তাকে যেতে হবে। এবং সে চোখে দেখতেছে সেই অন্ধকার দরজার উপরে ওই মেয়েটা ওখানে দাঁড়ায় তাকায় আছে তার দিকে, তাকে দেখে আস্তে করে মুখের যে কাপড়টা দিয়ে ঢেকে রাখছিল সে মুখের কাপড়টা নামালো, এবং সে দেখল তার কাছে তানভীরের কাছে মনে হল অসাধারণ একটা সুন্দর মুখ তাকায় আছে, তাকে দেখে হাসতেছে ওখান থেকে। তো তানভীর কিন্তু চলে যাবে, ওখানে ঢুকে যাবে, এই সময় পেছন থেকে তাকে জেনে কারা জাপটায় ধরল, টেনে ওখান থেকে পেছন দিকে নিয়ে আসলো, এনে তাকে মাটিতে ফেললো। ফেলার সাথে সাথে মনে হল তানভীরের যে সে ঘুম ভেঙে উঠলে যেরকম দুঃস্বপ্ন দেখে যেরকম উঠে সেরকম মনে হইল, সেরকম মাথা ঝাড়া দিয়ে উঠছে। উঠে তানভীর দেখতেছে যে সে ওই পুরনো সে ইট ভাটায় সে শুয়ে আছে, এবং তার পাশে দুজন মানুষ, তারা বলছে এই মেয়ে আপনি কি রাত্রেবেলা কি এখানে করতে গাইছেন, কি ব্যাপার, এখানে কি করতেন মেয়ে, আপনি তো যাইতেন এখন। তো মানে তানভীর বলছে মানে আমি যাইতাম মানে, আমি আমি কোথায়, আপনি পুরান ইট ভাটায় মেয়ে আপনি এখানে কিল্লে গাইছেন, করতে গাইছেন, তারা বলতেছে। তো তানভীর বলে যে আমি জানি না আমি করতে গাইছি। তো তারা মানে নিজেদের দিক তাকাইলো, বলে এদিকে আসেন, তানভীরে নিল, নিয়ে বলে হাঁটতে পারবেন, তানভীর বলে হ্যাঁ পারবো, কিন্তু সে হাঁটতে পারতেছে, চলতেছে তানভীর। তো যাই হোক, তাকে ধরে ধরে ওই দুজন মানুষ নিয়ে আসলো, হেঁটে হেঁটে নিয়ে আসলো, দেখলো যে ওই যে ওই রাস্তা দিয়ে পুরানো ইট ভাটার বাইরে নতুন ইট ভাটা ওখান থেকে আনলো, এনে হাঁটতে হাঁটতে সোজা নিয়ে দেখলো যে ওইখানে ঘর আছে, একটা টানা ঘর, সেখানে মনে হয় কিছু শ্রমিক থাকে, এবং তার পাশে ট্রাক থামানো, সে ট্রাকের কাছে মানুষজন ইট উড়াচ্ছে, তো সেইখানে নিয়ে আসলো। তো আনার পরে এনে বলতেছে এই যে এরা দেখতো কোথেকে গাইছে, হে কোথেকে এখানে ওই ওই ইট ভাটার হয়ে গেছিল, পুরান হয়নি, ভাটার মধ্যে ঢুকতেছে, ভূতের আখড়ার মধ্যে। তো সাথে সাথে ওখানকার মানুষ আরো দুইজন আসলো, বললো ভাই আপনি কোথেকে গাইছেন, কি ব্যাপার। তানভীর বলতে পারতেছে না, সে বলে আমার বসতে দেন, আমার বসতে দেন, পানি দেন। তো তারা তাকে বসতে দিল, পানি খেতে দিল। তো তানভীর পানি খেলো, তার মুখে পানি ছিটাইলো। তো তানভীর বললো যে আমি জানি না আমি কেমনে আসছি। সে তার ই বলল তার নানা বাড়ির ঠিকানা যে কোথেকে আসতে বলে আরে আপনি ওখান থেকে আসছেন কেমনে নদী আপনি নদীর উপারে তো ওখান থেকে কেমনে আসছেন এখানে তানবি তখন বলতেছে তার ওই যে সে মনে তো ঘোরে ছিল সে বলে আমি নৌকা বেয়ে আসছি নৌকা বেয়ে আসছেন রাত্রেবেলা কেমনে কি বলে হ্যাঁ নৌকা বেয়ে আসছি আমি কেমনে আসছি আমি জানি না আমার আমার মনে হলো আমার কেউ নিয়ে আসছে এখানে তো তখন তারা মুখ চাওয়াচাই করতেছিল তো সেইখানে একজন বয়স্ক লোক ছিল বৃদ্ধ সে বলল আরে ঝামেলা আছে আপনি কি এখানে আসছিলেন এর আগে বৃদ্ধ জিজ্ঞেস করতেছে বললো যে হ্যাঁ আমি আসছিলাম কখন আসছিলেন বলে কালকে বিকালে সন্ধ্যার সময় এই তো কাম হয়েছে সন্ধ্যার সময় না আইসেন খারাপ জায়গাটা খারাপ যাক আপনি আসেন আমাদের ঘরে আসেন এখন কি যাইতে পারবেন তানবীর বলে না আমি এখন চলে যাব আমি নৌকা নিয়ে চলে যাব তখন তারা বলে যে না না আপনার নৌকা নিয়ে এখন তো যাইতে দেওয়া যায় না রাত্রেবেলা কেমন কথা আপনি রাত্রেবেলা নৌকা নিয়ে হানতে যাবেন আপনি আসেন নিয়ে তাকে ওদের ঘরে নিয়ে গেল বসাইলো এবং বললো নাম্বার টাম্বার আছে আপনার কাছে তো তানবীরের সাথে মোবাইল টোবাইল কিছু নাই সে তো এমনি চলে আসছে তো সে মনেও করতে পারতেছে না তারপর অনেক কষ্টে তার কাজিনের নাম্বারটা মনে করলো মনে করে বলল তো ওই সেইখানে বয়স্ক মানুষটা তাদের ওখানে মোবাইল ছিল মোবাইল থেকে কল দিল তো রাতে কেউ ধরে না ফোন তো বললো আচ্ছা পরে দিব না তো এরকম করে তানবীর অনেকক্ষণ শুয়ে থাকলো তাকে ওই মুরব্বী দোয়া দরুদ পড়ে ফু দিল বললো যে আপনার উপরে কোনো খারাপ আসর হয়েছিল এখানে আপনি এখানে ঘুমের মধ্যে এখানে আসছেন আপনি বুঝতে পারছেন ঘটনা কি তো মুরব্বী তারে দোয়া দরুদ পড়ে ফু দিছে তানবীর এটা চিন্তা করতেছে যে কিভাবে কি সে তো আধুনিক মানুষ পড়াশোনা করে শহরে তার মধ্যে তো এইসব জিনিসের প্রতি বিশ্বাস ওরকম নাই তারপরও সে নিজেই অবাক হয়েছে যে কিভাবে সে স্বপ্নের মধ্যে এখানে আসছে বা মানে স্লিপ ওয়াকিং এর মতো এখানে চলে আসছে তা আবার নৌকা বেয়ে আসছে যাই হোক দেখা গেল যে মানে ফজরের আজানের পরে আরো অনেকক্ষণ পরে তাদের মোবাইলে ওই লোকটার মোবাইলে কল আসলো যে কেউ কল দিছিলেন নাকি তখন সে বলল যে হ্যাঁ কল দিছিলাম আপনার কি এটা কাজিন সে এরকম রাত্রেবেলা এখানে ঈদ ভাটার এখানে চলে আসছিলাম বলল তো শুনে তো সবাই ওখানে অবাক হয়েছে তো যাই হোক তানবীরের মধ্যে অনেক টায়ার্ড হয়ে গেছিল সে ঘুমাইছে ওখানে আর সেই বৃদ্ধ মানুষটা তাকে বলছে যে আমি আসি চিন্তা করেন না সে ঘুমাই গেছে তো তানবীর যখন ঘুম ভাঙে তখন দেখে যে তার কাজিন আসছে এবং তার সাথে আরো তার মামা আরো মানুষজন দুই একজন আসছে এসে তাকে নিয়ে বলে কি ব্যাপার কি তারে জিজ্ঞেস করে কেমনে আসছো তো কাজিনকে সে বলে যে আমি এরকম এরকম নৌকায় করে আসছি তার মামাকে বলে যে মামা আমার মাথাটা কেমন জানি করতেছে আসলে তানবীরের মাথা কেমন করতেছিল তো যাই হোক তানবীরকে বাসায় নিয়ে আসে তারা বাসায় নিয়ে এসে তাকে দেখে যে তার তখনও ওরকম খারাপ লাগতেছে আর তানবীর বাসায় আসার পরও জানি তার মনে হচ্ছিল তার ঘরের বাইরে কে তাকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এটা তার মনে হচ্ছিল সারাক্ষণ এবং সেই ব্যাপারটা তখন তার মামাকে জানে এবং মাথা তুলতে পারতেছিল না সে এত ভারী হয়ে গেছে মাথাটা তুলতে পারে না মানে শরীরটা মনে হচ্ছে অনেক ভার তো মামা বললো যে এটা তো টেনশনের ব্যাপার ঘুমের মধ্যে এইভাবে গেছে এই ঘটনা তা তার কাজিনরা বলে কি কই কই গেছিলি কাজিন বলে গতকাল এরকম গেছিলাম তার মামা বকাবকি করে তাদের ওখান থেকে ওই মৌলানা সাহেবকে খবর দেয় উনি আসেন এসে দেখেন বলে যে ছেলে তো এরকম এরকম জায়গায় গেছে ওই জায়গা তো ভালো না তো আজকে দেখি মাগরিবের পরে কিছু করা যায় কিনা তো মাগরিবের পরে মৌলানা সাহেব বাসার মধ্যে ই করেন তানবীরের মামা মামি সবাই থাকেন কাজিনরা তো তার বাসায় রুকাইয়া করেন এবং রুকায়া করে দেখা গেল তানবীরের উপরে হাজির করা হয় তো ওখানে তারা বলে এসে তো যেটা আসে আসে আর কি ওখানকার যারা মানে জিন খারাপ জিন ছিল ওইখানে তারা তো আসলে যে কোনো অকারেন্স হওয়া জায়গায় তারা ওইখানে এমনি অ্যাবান্ডেন জায়গায় থাকে পুরানো অ্যাবান্ডেন জায়গা সেসব জায়গার মধ্যে তারা কিন্তু থাকে হ্যাঁ তাদের ওইটা ব্যারেন ল্যান্ড অ্যাবান্ডেন জায়গা এসব জায়গায় এবং যেখানে কোনো অকারেন্স হচ্ছে তো তারা ফার্স্টে বলার চেষ্টা করে যে ওই জায়গায় যারা ওখানে নাকি মারা গেছিল অনেক মানুষ তাদেরকে মারা হয়েছিল তাদের নাকি বা তারা হচ্ছে গিয়ে স্পিরিট তারা আসছে এখানে বাট তো মৌলানা সাহেব তারা যখন নাকি ভালো মতো ঝাড়ে এবং তাদেরকে ভালো মতন সেই রিচুয়াল করেন উনি এবং তিনি তাদেরকে ধরেন তখন তারা স্বীকার করে যে না তারা ওখানকার খারাপ জিন তারা ওইখানে থাকে এবং তানবীর যখন ওখানে আসছে তাদের মধ্যে একটা মেয়ে জিন তার উপরে নজর দিছিল এবং তাকে ওখানে টেনে নিয়ে আসছিল আবার তো বলছিল তাকে ওইখানে নিছিলি কেন ওই ঘরের মধ্যে কেন নিতেছিলি তানবীর তো বলছে যে তাকে এরকম ঘরে নিয়ে যেতেছিল ঘরে নিতেছিল তাকে মেরে ফেলার জন্য মানে তাদের ই ছিল ইন্টেনশন ছিল তাকে একটা ওখানে দুর্ঘটনা ঘটায় মেরে ফেলবে তাহলে ওখানকার সম্বন্ধে আরো বেশি বদনাম প্রসিদ্ধ হবে আর কি তো যাই হোক তো তানবীরকে ছাড়া হয় ভালো মতো ঝেড়ে এবং রুকাইয়া করে তারপর ওদের থেকে ওখান থেকে মানে সরানো হয় সরায় মৌলানা সাহেব বলেন যে ছেলেকে আপাতত এখানে রাখেন না ও পাঠায় দিয়েন কালকেই ওরকে আবার ঢাকায় পাঠায় দিয়েন তো দোয়া দরুদ পড়ে তাকে ফু দেয় এবং তাকে পোড়া পানি দেয় এবং বলে যে পোড়া তেল দেয়, বলে এটা মালিশ করে দিবেন শরীরে। সে যতক্ষণ এখানে থাকবে তেল মালিশ করে দিয়ে শরীরে, যাতে এই এলাকা ছেড়ে যাওয়া বন্ধ যাতে এরকম থাকে, কারণ ওখানে জায়গাটা খুব খারাপ, খুব খারাপ। তো যাই হোক, মৌলান সাহেব পরে চলে যান এবং তানভীরকে তারা টেক কেয়ার করে, তার মামা বাড়ির লোকরা পরদিন, এবং তার কাজিন তাকে পরদিন নিয়ে যায় একদম ঢাকা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে, ঢাকা পর্যন্ত পৌঁছায় দেয়। এবং তানভীর মানে ওই সময় আর ওগুলো স্বপ্নে দেখত না, বা ঢাকায় আসার পরও সে অনেকদিন দুর্বল ছিল, তবে ভয় পেত রাতের বেলা। সে নাকি তার হলে যাওয়া আসা করতে গেলেও ভয় পেত, কারণ তাদের ওইখানেও কিছু কিছু জায়গা ছিল, মানুষজন নাকি ভয় পায়, স্টুডেন্টরা বলে। তো তানভীর ওইসব জায়গা দিয়ে চলতে ফিরতে ভয় পেত, রাতের বেলা হাঁটাচলা করতে অনেক ভয় পেত। তো এই জিনিসটা অনেকদিন ছিল তানভীরের মধ্যে, অনেকদিন ছিল, এবং পরবর্তীতে আস্তে আস্তে সেটা তার কেটে যায়। তো এই ছিল তানভীরের ঘটনা।
শুনছিলাম তানভীর হোসেনের শেয়ার করা ঘটনা, আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, বেশ ভয়ের মনে হয়েছে, কারণ এরকম পুরনো ইট ভাটায় কিন্তু আমি গিয়েছি, আমি ছোট থাকতে গিয়েছি, আমি তখন ক্লাস 7-8 এ পড়ি, আমি সেখানে সাইকেল নিয়ে যেতাম, এটা সেই যে বললাম আপনাদের রিং রোড, ওই রিং রোড এলাকাতে ছিল, ইট ভাটা ছিল। তা আমি আমার বন্ধু সাইকেল নিয়ে একদম নেমে যেতাম নিচে, এবং সেই ইট ভাটা গুলো ওই সময় অকার্যকর ছিল, মানে কাজ করছিল না। তো বেশ ভয়ের মনে হতো যখন সেখানে যেতাম, এনভায়রনমেন্ট একেবারেই অন্যরকম লাগতো, বেশ ভয়ের মনে হতো। তো এই কারণে ইট ভাটার ঘটনা শুনে আমার কাছে বেশ ভয়েরই মনে হয়েছে, বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনাদের কাছে যদি এই ধরনের এক্সপিরিয়েন্স থাকে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আর এখন আমরা চলে যাব আরো একটি ঘটনায়, যেটি আমাদের সাথে শেয়ার করেছে সিয়াম ঢাকা থেকে। সে জাস্ট ঢাকা থেকে সিয়াম লিখেছে, আর আমাদের ডিসক্লেমার যেটা দেয় সেটা দিয়েছে। তো সিয়ামের ঘটনা শুনে আসবো আমরা, চলুন আমরা চলে যাই সিয়ামের ঘটনায়।
ঘটনাটি সিয়াম কত সালে কালেক্ট করেছে এটি তিনি বলেননি, বাট তিনি বলেছেন কোথা থেকে কালেক্ট করেছেন। বেশ সুন্দর একটা জায়গা থেকে সিয়াম বেড়াতে গিয়েছিল ময়মনসিংহে, এবং ময়মনসিংহের কোন একটি গ্রামে, গ্রামটির নাম তিনি লিখেছেন, আমি সেটি উল্লেখ করব না, কারণ আমাদের অনুষ্ঠানে আমরা স্পেসিফিক কোন লোকেশন উল্লেখ করি না। তো একটি গ্রামে তিনি গিয়েছিলেন, গ্রামটা খুবই সুন্দর। হাঁটতে হাঁটতে তিনি গেছেন রাস্তা ধরে, এবং রাস্তার পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ, দূরে কিছু ঘর বাড়ি, এবং এর মাঝ দিয়ে সিয়াম দেখে খুব সুন্দর একটা পায়ে চলা পথ আছে। তো সেই পায়ে চলা পথ ধরে হেঁটে যায়। হাঁটতে হাঁটতে সিয়াম এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে অনেক গাছগাছালি একদম গাছে গাছে ঘিরে আছে। তো এর মাঝ দিয়ে সে হাঁটতে হাঁটতে আরো ভিতরে ঢুকে যায়, আরো ভিতরে ঢুকে যায়, এবং তার কাছে বেশ অন্যরকম লাগতে থাকে, মনে হয় একটা বন বন একটা মানে এনভায়রনমেন্ট চলে আসছে, তার একটু গা ছমছম করা ভাব চলে আসে এই দুপুর বেলাও। তো যেতে যেতে সে দেখে দূরে একটা বট গাছ, বেশ বড় বট গাছ, এবং বট গাছ এই মোটা আর কি, বিশাল মোটা বট গাছ, বেড় অনেক বেশি, সেটা থেকে ঝুড়ি টুড়ি নেমে আসছে, এবং গাছের গোড়াটা মানে গাছের যেই নিচের অংশটা সেটা অনেক দূর পর্যন্ত গোল করে, কোনো এই এত দূর পর্যন্ত ঘাস ছিল ওখানে ঘাস নেই, মনে হচ্ছে জায়গাটা কেউ পরিষ্কার করে ফেলছে। সিয়াম খুব অবাক হয় গাছটা দেখে, যে এরকম নির্জন জায়গায় এরকম একটা বড় গাছ এবং কোনো মানুষজন নাই এই ভর দুপুরে, এবং রোদ কিন্তু বাইরে, এখানে রোদ নাই, জায়গাটা ছায়ায় ঢেকে আসা। সিয়ামের জানি কেমন যেন লাগে, গাছটার প্রতি তার কেমন একটা মানে একটা গা ছমছম ফিল হতে থাকে। তো সে গাছটা নিচে চলে আসে, এসে সে মাটিটা দেখে যে মাটিটা ভেজা ভেজা হতেই পারে, ছায়ার মধ্যে গাছ, আর হয়তো বৃষ্টি পড়েছে বা পানি ধরে রাখছে হয়তো। তো সিয়াম দেখে, খুব আশ্চর্যজনকভাবে দেখে একই রকম ভেজা চারিপাশে, এবং বটের যে মূল সেটা তো চলে গেছে এইভাবে এইভাবে করে। জায়গাটা জানি কেমন, সিয়ামের একবার ইচ্ছা হয় একটু নিচে বসে, আবার কেমন যেন গা ছমছম করা একটা অনুভূতি হতে থাকে, কেমন যেন লাগে তার কাছে। উপরে যে ডালপালাগুলো গেছে এরকম মানে একে বেঁকে গেছে তার কাছে, কেন জানি মনে হয় ডালপালার মধ্যে কে বসে আছে এরকম একটা একটা অনুভূতি এরকম হয়, কারণ অনেক ঝুড়ি নামছে। তো সেরকম যখন খুব মন দিয়ে দেখতেছে, এই সময় একজন বৃদ্ধ মানুষ তাকে জিজ্ঞেস করে, বাবা আপনি কেটা? তো সে সিয়ামটা কেঁপে ওঠে, হঠাৎ করে এরকম নির্জন জায়গায় কাউকে দেখে না, এরকম সময় একজন বেশ বয়স্ক মানুষ, এবং এরকম শুভ্র দাড়ি, বেশ বড়, মাথায় একটা টুপি পরা, গায়ে চাদর, হাতে লাঠি, সে জিজ্ঞেস করতেছে যে আপনি কেটা? তো সিয়াম বলে যে আমি এখানে আসছি অমুক জায়গায়, সে জায়গার নাম বলে তার যেখানে আসছে, সে বলে আমি হাঁটতে বেরিয়েছি দেখতেছিলাম। তো বলছে এইখানে গাছের গোড়ায় আসছেন একলা? বলে যে হ্যাঁ, জায়গাটা ভালো না, যান এখান থেকে, যান। তো সিয়াম বলে যে কেন যাবো, কেন এখানে কি কোনো মানে ভয়ের ব্যাপার স্যাপার আছে নাকি, কি ঘটনা কি? তো তখন এই বৃদ্ধ তাকে নাকি বলে যে এই গাছটা হলো খুব খারাপ গাছ, সর্বনাশা গাছ, এটার কাছে কেউ আসে না, এই গাছ অনেক আগে কে আনছিল কেউ জানে না, অনেকে বলে পেত্তুনে আনছিল ওইখানে, সেটাও আমরা জানি না। তো গাছ এখানে হইছে আমি জন্মের পর থেকে দেখি, আমার বাপেও দেখছে, দাদাও দেখছে, এটার বয়স কত কেউ জানে না। তো এই গাছের গোড়া ইতিহাস আছে, ওটা কি বলে আমাকে এখানে ইতিহাস ঘটছে। ইতিহাসের পরে এরপর থেকে আর ভয়ে মানুষ আসে না, এমন রাতের বেলা মানুষ এনে চিৎকুর শুনে, চিৎকুর কে যেন চিৎকার পারে, এখানে একা একা কেউ থাকলেই শুনে, আশপাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে রাইতে হাঁটে না মানুষ। তো সিএম জিজ্ঞেস করে যে কি ঘটছিল এখানে, কি ব্যাপার। এই তো মানে মেলা দিন আগে এখানে একটা ভাইবোন থাকতো, এই কাছাকাছি জায়গাটা দেখায়, ওখানে হাত দিয়ে দেখায় যে এই জায়গায় এক বাপ মা মরে গেছিল। তো ভাই আর বোন থাকতো, তো বাপ মা মরার পরে ভাই বোন তো একলা হয়ে যায়, তিম হয়ে যায়। তো তারা এখানে থাকে, ভাইটা কাজ করে, বাজারে যায় কাজ করে, জমিতে কাজ করে, এইভাবে করে চলে আর কি তাদের। তো খেতে যখন কাজের সময় হইতো ওই ভাই কাজে যোগ দিত মানুষের, কারণ নিজে তো জমি তো আসলে নিজে চাষ করে পারবো না, এরই মানুষকে বর্গা দিয়ে দিছে মানুষ, মানুষ ভালো মনে করে একবারে যা দেয় আর কি টাকা, তাই আর বাপের জমি আর হেরে কামে লয়। তো ওই ছেলে কাজ করে ওইখানে, ওই ছেলের নাম ছিল নুরু। তো নুরু কাজ করে ওইখানে, আর যা এখান থেকে আয় যা হয় কামাই বাসায় নিয়ে আসে। তো ভাই বোন মিলা খায় দায় থাকে, তো আসিল মানে কোনো মতে তাকে সংসার চলতেছিল আর কি এরকম। তো একদিন নুরু এরকম খেতে কাম করতে গেছে, কাম করতেছে সারা দুপুর কাম করছে, এই কাছাকাছি খেতটা, ওই যে ওইখানে দেখছেন ওই খেত, খেত ওখানে কাম করতে। তো কাম কাজ করে দুপুর বেলা ওর খুব ই লাগছে, গরম লাগছে। তো গরম লাগার পর হাইটা হাইটা এইখান থেকে এসে এই যে এইখানে ঢুকছে, এই যে এই বট গাছ এইখানে আসছে। তো বট গাছের এখানে আইসা ছায়াতে বেশ শান্তি পাইছে, এ এখানে বইয়া হেলান দিয়ে একদম শুয়ে পড়ছে। তো শুয়ে যখন পড়ছে মানে ঘুম এসে গেছে চোখে, তো চোখে ঘুম লেগে আসতেছে, এর মধ্যে হঠাৎ করে উপর থেকে শুনে কে যেন ডাকতেছে, একটা মেয়ের কণ্ঠে তারে ডাকতেছে, এই নুরু এখানে আইসস কেন, এটা তো আমার গাছ। তো নুরু আস্তে করে এদিক ওদিক তাকায়, কাউরে দেখে না, কাউরে দেখে না, কিরে এদিকে বেলা অনেকখানিক পড়ে গেছে, মানে সে যখন আসছিল সে দুপুর পড়ে গেছে। তো নুরু আবার একটু টেনশনও পড়ছে, কারণ যে সে তো কাজ করতেছিল খেতে, এই মানে খেতের টাইমটা তো সে দিল না, এরা তো পরে ধরবো নে, ওইনকে মহাজন যে আছে ধরবো নে, কি ব্যাপার। তো সে মানে থতমত খেয়ে গেছে, আর তারা ডাকলো কে, এদিক ওদিক তাকায়, এখন দেখে এই যে গাছ গাছালির মধ্যে তো আরো অন্ধকার হয়ে গেছে, ওদিক থেকে পাখি ডাকে, পাখির ডাক শোনা যায়, আবার হঠাৎ করে শুনছে এই নুরু, তখন শুনছে মেয়ের কণ্ঠ। তো এই মেয়ের কণ্ঠ শুনে সে উপরে তাকাইছে, উপরে তাকায় দেখে এক মেয়ে বসে রয়েছে গাছের উপরে, দুই পা ঝুলে, পায়ের মধ্যে এরকম লাল আলতা দেওয়া, পায়ের মধ্যে নুপুর পরা, ছিক ছিক করতেছে বসে রয়েছে, শাড়ি একটা পরা, চুলগুলা খোলা। তো নুরু তো মানে দেখে একদম অবাক হয়ে গেছে, এই মেয়ে কে, এত মানে সুন্দর, অনেক অনেক সুন্দর একটা মেয়ে, এরকম বসে গাছের উপর থেকে তারা বলতেছে তুই এনে কি চাস, এটা তো আমার গাছ। তো নুরু বলে যে না না, আমি এখানে সামনে বসছিলাম, তোমার গাছ করতে গেল, আমি তো গাছ অনেক দিন ধরেই দেখি, জন্মের পথে দিয়ে গাছ আছে এখানে, তোমার তো দেখি নেই, আর তোমার গাছ কি, তোমার বাবার জায়গা নাকি এটা। তখন মেয়েটা নাকি হাসতেছে, হ্যাঁ আমার বাপের জায়গা। তো নুরুও মজা পেয়েছে, তো সেও মেয়েটার সাথে অনেকক্ষণ কথাবার্তা বইলে এখান থেকে নামছে। নামার পরে যখন নাকি দেখে সন্ধ্যা হয়ে যেতেছে, মানে নুরু তার কাজে যায় নাই, গল্প করতে করতে তার দিন পার হয়েছে, সন্ধ্যা হয়ে যেতেছে। তো মেয়ে তখন তারে বলতেছে তুই জাগা, তুই তুই করে বলতেছে, তুই জাগা, তুই এখানে থাকলে তোরা খেয়ালাম। তো অবাক হয়ে গেছে নুরু। নুরু আর কোনো কথা না বলে বলে যে আমি যাই, এত মস্কারা করার সময় আমার নাই, বলে নুরু ওখান থেকে হেঁটে বের হয়ে চলে আসছে। তো বাসায় আসার পরে নুরু ওই দিন তার বোনরে কইছে যে আমি এনে গাছের কাছে আজকে গেছিলাম রে, আমি দুপুর বেলা এরকম মানে ওখানে শুয়ে পড়ছিলাম, খাওয়ার পরে খাইয়া শুয়ে ওখানে যে ঘুমাই গেছিলাম গা, তো দেখি ওখানে এক মাইয়া আইসা দুষ্টমি করে আমার সাথে, মস্কারি করে, কয় যে আমার বাপের গাছ এরম করে বলে। তো শোনার পরে তা আমি কইছি যে কিসের তোমার বাপের গাছ এই সেই। তো তার বোন বলে ওদিকে যাও না, জায়গা ভালো না, মানুষজন ভালো বলে না, নুরুর বোন আবার স্কুলে পড়তো। তো সে নুরুরে বলছে ওদিকে যাও না, ওই জায়গা ভালো না, ওখানে মানুষ বলে জায়গাটা সুবিধার না। তো নুরু বলে যে আরে কি কস তুই, হ্যাঁ এটা কোনো কথা হইলো, এই গাছ নিয়ে কত কথা মানছে কয়, ওইদিকে ওই জায়গা বলে পেত্তু নিয়ে আনছে গাছ, এরকম এগুলা সেই দাদার আমল থেকে ঘুরে নিয়েছে, এগুলা বিশ্বাস করার কি, তুই পড়াশোনা করে এডি কুছ না, এগুলা কিছুই না, ওইখানে দেখগা ওইখানে আশেপাশের ঘরের থেকে কোনো মাইয়া এসে আইসা শয়তানি করে গেছে আমার সাথে। তো এই বলে নুরু তার বোনকে বলে তুই এগুলো নিয়ে চিন্তা করিস না, যা তুই যা তোর মতো ঘুমা, স্কুলে যা, কালকে স্কুলে যাবি বলে সে তার মতো তার বোনকে পাঠায় দিয়ে তার মতো খাওয়া দাওয়া শেষ করে গোছায়, সে নিজেই গোছায় রাখতো সবকিছু। সেই তার বোনকে আর এগুলো করতে দিত না, সে ঘরের যে এই যে খাবার দাবার যে থালাবাটি এগুলো নিয়ে সে যে তাদের ওই কুয়া ছিল কুয়ার পাড়ে নিয়ে যায় ধোয়ার জন্য। রাতের বেলা সে বোনকে এমনি আসতে দিত না, কারণ তখন ওই জায়গায় বিদ্যুৎ ছিল না। তো সে নিয়ে তার হারিকেন নিয়ে গেছে, যেগুলো ধুচ্ছে। তো লুলু যখন এই জিনিসপত্র ধুইতেছে, তাদের এই প্লেট লেট হাঁড়ি পাতিল এগুলো ধুচ্ছে, তখন তার কাছে কেন জানি মনে হলো তার আশপাশ দিয়ে কেউ ঘুর ঘুর করে, মানে তাদের যে যে জায়গায় সে ধুচ্ছে মানে কুয়ার পাড়ে একটা জায়গায় ওখানে মনে হয় আশপাশ দিয়ে কেউ যেন ঘুর ঘুর করে। তো লুলু নিজের অজান্তে বসে কে হ্যাঁ কে এরকম করে বলছে। তার কাছে কেন জানি মনে হলো কেউ হেঁটে সরে গেল, তাদের যে ওই পাশে বেড়া ছিল বেড়ার পাশ থেকে সরে গেছে। আর নুরু মনে হয় এই মানে আকাশ তো চাঁদ আছে, চাঁদের আলো হারিকেনের আলো হালকা পড়ছে, এর মাঝে সে দেখলো ওই বেড়ার নিচে সে দুটো পায়ের মতো দেখছে এবং গেছে, এবং সে অস্পষ্ট ভাবে ওই যে সেই নুপুরের শব্দ শুনছে। তো এটা শোনার পর নুরু মনে করলো যে কিরে এইখানে কে আইছে আমার বাসার আশপাশে, তাড়াতাড়ি সে একটু গা কাটা দিছে তার। সে তাড়াতাড়ি তাদের এই থালাবাটি যেগুলো ধুইছে ধুয়ে তার বোন আবার জিজ্ঞেস করতেছে, ভাইয়া কার সাথে কথা কও, কি ব্যাপার এত লেট হইতেছে কেন? তাই বলতে বলতে তার বোন আবার ওই দরজার কাছে আসছে, আর একটা হারিকেন ছিল ওইটা নিয়ে দরজার কাছে আসছে। তো নুরু এখান থেকে মাথা ঘুরে বলছে, তুই ঘরে যা, কিছু লাগবো না এখানে, যা আমি এখানে ধুয়ে আসতেছি এক্ষুনি। বলছে কার সাথে কথা কও তুমি? আরে মনে হয় কুত্তাই ছিল। সে বলে কুত্তাই ছিল। তো যখনই সে বলছে কুত্তাই ছিল, তখন তাদের বাসার চালের মধ্যে ঠাম করে একটা বড় ইট বা কিছু একটা এসে পড়ছে ধিম করে, তার বনও মাগো বলে লাভ দিয়ে সরে গেছে। তো নুরু অবাক হলো যে কি ব্যাপার, আবার একটা ইট এসে পড়লো ঠিক নুরুর পাশে। নুরু যেখানে বসেছিল জিনিসগুলো ধুচ্ছিল তার পাশে ঠাস করে পড়ে টুকরা টুকরা হয়ে গেল ইটগুলো, মানে এত বড় মাটির ঢেলা পড়ে টুকরা টুকরা। এরপর কয়েকটা তো নুরু তাড়াতাড়ি ভয়ে জিনিসপত্রগুলো নিয়ে ঘরে চলে আসছে, এসে দরজা লাগাই দিছে। তো দরজা লাগাই দিলে মনে হলো যে তাদের ঘরের দরজার মধ্যেও এরকম ই পড়লো, মাটির ঢেলা এসে পড়ে গুড়া গুড়া হয়ে গেল। তো নুরুর বোন বললো যে কি ব্যাপার ভাইয়া, এগুলো কোত্থেকে আসছে, কে মারতেছে এগুলা? রাগে তুই চিন্তা করিস না, তুই যা শো। তো বোনের সহায় দিয়ে নুরু তাদের বাসার মধ্যে দাও রাখতো একটা বড় একটা দা, সে দাও নিয়ে আসে দরজার কাছে আসছে, এসে চিন্তা করতেছে যে এখানে কে করতেছে। তার কাছে মনে হয়েছে যে কোন মানুষজন গ্রামে কিছু খারাপ মানুষজন আছে, তারা কেউ করতেছে কিনা। তো সে যাই হোক সে দা নিয়ে অনেকক্ষণ বসে থাকলো, তো তারপর দেখলো যে না আর কোন ঢিল ঢিল পড়ে নাই। তো সে তার বোনকে যশো জিজ্ঞেস করলো যে তুই ঘুমাইছস? তো বোন ঘুম ঘুম কণ্ঠে বললো যে হ্যাঁ ভাইয়া ঘুমাইছি, তুমি ঘুমাও। বলে হারিকেনটা একদম ডিম করে দে, কমাই দে। হারিকেনটা একদম কমাই দিয়ে সে গেছে যে দাটা রেখে সে ঘুমাইলো। তো ওই দিন নুরু অনেক দুঃস্বপ্ন দেখছে ঘুমের মধ্যে, সে দেখতেছে যে সে ঘুমের মধ্যে দেখতেছে আর কি স্বপ্ন দুঃস্বপ্ন দুঃস্বপ্নে সে দেখতেছে যে সে একটা গাছের নিচে শুয়ে আছে, ওই যে বট গাছটা, ওই বট গাছটার নিচে শুয়ে আছে, এবং তাকে মনে হইতেছে যে এক গাছের চুল এরকম পেঁচায় ফেলতেছে তাকে উপর থেকে, কালো এক গাছের চুল এসে পেঁচায় ফেলতেছে এবং টেনে নিয়ে যাচ্ছে, আর সে ছটফট করতেছে চিৎকার করতেছে। তো এই স্বপ্ন দেখতে দেখতে চিৎকার করে নুরু ঘুম থেকে উঠছে, চিৎকার করে। তো তার বোন তাকে বলছে কি হয়েছে, মানে কি তুমি বোন এসে বলছে কি হয়েছে ভাইয়া তুমি এরকম করতেছো কেন? কারে না রে আমি দুঃস্বপ্ন দেখছি দুঃস্বপ্ন দেখছি বলে সে তার বোনকে ই করে আর কি নিবৃত করে বলে যে চিন্তা করিস না। তখন অলরেডি ভোর হয়ে গেছে এবং তারপর এক সময় সকাল হয়। সকাল হওয়ার পরে যথারীতি নুরুর বোন তার মতো স্কুলের দিকে যায় রেডি হয়ে, আর নুরু যায় খেতে কাজ করতে। তো সে খেতে কাজ করতে গেছে, খেতে কাজ করতে গিয়ে সুন্দর ওই কাজ করতে করতে দুপুর হয়েছে, একদম তপ্ত রোদ মাথার উপরে একদম কড়া রোদ, এ রোদের মধ্যে সে কাজ করতে করতে বেশ মানে ক্লান্ত হয়ে গেল, গা ঘামতেছে রীতিমতো ঘামতেছে। তো চিন্তা করলো যে আমি যে আবার একটু বসি ওইখানে, তার জানি কেন তাকে ওই গাছটা টানতেছে ওই জায়গাটা গাছের জায়গাটা। সে মনে 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 করছে আহ কালকে কি ভাল লাগছে, ফ্রেশ বাতাস ছিল এরকম। চিন্তা করতে করতে সে আস্তে করে তার মানে কাজটা রেখে দুপুরবেলা উঠছে, উঠে তার খাবারের পোটলা ছিল সে খাবারের পোটলাটা নিয়ে সে ওখানে গেছে যে গাছের গোড়া ওখানে বসছে, বসে পোটলা খুলছে, পোটলা খুলে খাবার খাচ্ছে, খাবার খাচ্ছে ওখানে খাবারের মধ্যে মাছ ছিল, মাছের তরকারি আর ভাত ছেড়ে দিয়ে খাচ্ছে। তো উপর থেকে মনে হলো তাকে কে জানে বলল, ও মাছের সালন দিয়ে ভাত খাইতেছোস, পাশ না ছুটছে, কে রানছে কে রানছে? তোর বইন। তো নুরুর কাছে অবাক লাগলো, রে কে বলে, মেয়ে মানুষ, মেয়ে মানুষের কণ্ঠ। সে ফটফট এদিক ওদিক তাকা ফসে দেয়, কেউ নাই, দেখে গাছের উপরের ডাল থেকে মানে এরকম মনে হয় যে পিছলায় নামলো মেয়েটা, তো সে খুব অবাক হয়ে গেল যে কি ব্যাপার। এবার সে তখন তাকায় বলছে তুমি গাছের উপরেই থাকো নাকি, হ্যাঁ তুই মাছ খাস, বাসনা বাসনা ছুটছে, শৈল মাছের বাসনা ছুটছে। তখন সে বলতেছে চুপ থাকো তো, মানে আমার তুই তুই করে বলতেছো কেন তুমি, এটা আমার ভালো লাগে না, তুই তুই করে, আমি কি তোমার তুই করে বলছি, বলে না। তাই বলে নুরু খাচ্ছে আর কথা বলছে, কি ব্যাপার তুমি গাছের উপর উঠে থাকো, এখানে কোথায় থাকো, কোথার থেকে আসছো তুমি, তোমার বাড়ি কই, আমি তোরা কইছি না এটা আমার বাপের গাছ, আমি লইছি লয় করে। তো নুরু আর কোনো কথা বল না, সে চুপচাপ খাচ্ছে, খাওয়া দাওয়া করে সে তার খেয়ে ফেছে। তখন সে বুঝতেছে যে তার পেছনে বসে আছে ওই মেয়েটা গাছের সাথে। তো সে মোটামুটি হাতটা গোছায়। তো তখন যখন সে হাতটা ধোয়ার চিন্তা করছে, তার সাথে সব সময় একটা জগে পানি থাকতো, এরকম মুখটা লাগানো একটা অ্যালুমিনিয়ামের জগ রাখতো, তো পানিটা দিয়ে সে হাতটা ওখানে ধুবে। তখন ওই ইসে বলতেছে, ওই পিছন থেকে মেয়েটা বলছে, এইখানে হাত ধুইস না, আইটা হাত আমার এখানে ধুবি না, যা বাইরে যায় হাত দিয়ে আয়, মানে এমন ভাবে বলছে, বেশ কড়া, মানে কণ্ঠটাই জানি কেমন। নুরুর কাছে কেন জানি মনে হলো এই কণ্ঠটা একটু আগের যে মেয়েটা কথা বলছে বা তার সাথে আগে যে কথা বলছে তার সাথে কণ্ঠ মিলতেছে না, কণ্ঠটা আরো রাফ আর মনে হচ্ছে আরো বয়স্ক মানুষের, মেয়ে মানুষের। তো নুরু মানে একটু মানে অবাক হলো, সে জগটা নিয়ে আসতে করে সরে গেল ওখান থেকে, যে সে হাতটা মানে দূরে ধুয়ে, মানে ওখান থেকে দূরে গাছের গোড়া থেকে অনেক দূরে যে হাত দিয়ে আসছে, এসে তাকায় দেখতেছে মেয়েটা বসে আছে তার দিকে তাকায় আছে, এবং সে বসছে একটা ছায়াতে, ছায়ার মধ্যে বসছে, চুলগুলো ছাড়া, চোখ দুটা জল জল করতেছে, নুরুর দিকে তাকায় আছে। নুরুর এসে বলতেছে তুই শৈল মাছ পছন্দ করোস, শৈল মাছের অনেক শক্তি, শৈল মাছ অনেক মজা, শৈল মাছ পছন্দ করোস, এমন ভাবে বলতেছে। নুরুর কাছে কেমন যেন একটু ভয় লাগলো, মানে খুব স্বাভাবিক না, নুরু মানে মানে একটু ভয় পাইছে মেয়েটা বলার ধরন শুনে, সাধারণ মানুষ এভাবে কথা বলে না। আর তার এখন নুরুর কাছে মনে হচ্ছে যে সে প্রথম দিন বা আজকেও প্রথমে মেয়েটা যখন নেমে আসছে তাকে যতটা মনে করছিল যে সে মানে তার থেকে হয়তো একটু বেশি বয়সী হবে সামান্য, এখন দেখতেছে সে বেশ মনে হচ্ছে বয়স্ক একটা মহিলা টাইপের, এবং তার কথা বলার ভঙ্গি অনেক রাফ এবং ভয়ঙ্কর। তো নুরু তখন কোনো কথা না বলে আস্তে করে সে কথা কস না কেন, তুই এদিকে আয়, এদিকে আয়, তুই কাছে আয়। তো নুরু কেন জানি এই ধমকে আস্তে আস্তে একটু কাছে চলে আসছে, এদিকে আয়, দে তোর হাত দেখি, হাত দে। তো নুরু হাতটা বাড়ায় ধরছে, নুরু আসলে মানে নিজের অজান্তেই বা সে চায় নাই হাত বাড়ায় ধরতে, সে হাতটা বাড়ায় ধরছে। তোর হাতটা দেখে হাসতেছে সেই মেয়েটা, হাসতেছে বা মহিলাটা হাসতেছে, যে বলে কি তোর তো টেয়া পয়সা নাই রে, তুই তো অনেক গরিব। তো নুরু বলে হ্যাঁ আমি গরিব, কি ব্যাপার আমার হাত ছাড়ো, হাত দেখার দরকার নেই, গায়ে দে হাত দে, দেখে আরো এরকম তাকাইতেছে আরো হাসতেছে নুরুর হাতের দিকে। তো হঠাৎ করে কেমন জানি মনে হলো নুরুর কাছে যে এই মহিলার চোখ দুইটা জল জল করে উঠল, মানে স্বাভাবিক মানুষের চোখ এভাবে জ্বলে না, নুরুর দিকে তাকাইল সেই চোখ দিয়ে। নুরু কেমন জানি তার সারা শরীর হিম হয়ে গেল, মানে নুরু আসলে মনে হচ্ছে যে তার মাথা থেকে পা পর্যন্ত একটা মানে ঝিনঝিন ঝিনঝিন একটা ভাব চলে আসছে, সে নড়তে পারতেছে না, তার মাথার সারা শরীরটা মনে হচ্ছে তার কন্ট্রোলে বাইরে চলে গেছে। আর সে শুনতেছে ওই মহিলার হাসি, মহিলা হাসতেছে হাসতেছে, এবং সেই হাসি শুনতে শুনতে নুরু দেখলো যে তার হাতটা নিয়ে মহিলা একটা কামড় বসায় দিল হাতের মধ্যে, হাতের ঠিক মানে কবজির উপরে একটা কামড় বসায় দিল। আর নুরু একসময় জ্ঞান হারাইল, সে প্রচন্ড ব্যথা পাইছে, ব্যথা পেয়ে সে জ্ঞান হারাইল। তো নুরুর আর জ্ঞান নাই, নুরু আসলে সেন্সলেস হয়ে গেছে। এদিকে বেলা গড়ায় সন্ধ্যা হয়ে গেছে, নুরুর বোন তো মানে দুপুরের পরে বিকালের দিকে বাসায় চলে আসছে স্কুল থেকে, এবং এসে সে টুকিটাকি কাজকর্ম করে রান্নাবাড়া করে সে তার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে, তার ভাই আসে না কেন। সন্ধ্যা যখন অন্ধকার হয়ে গেল, নুরুর বোন চিন্তা করছে তার ভাই এরকম বাইরে থাকে না, এতক্ষণ তার ভাই কোথায়, তার ভাই সবসময় বাসায় চলে আসে, সে যে কারণ তার বোন বাসায় একলা, সে এটা নিয়ে ভয় পায়। তো সে অনেক টেনশন করতে করতে একসময় অন্ধকার হয়ে গেল চারিদিক, সারা বাড়ির চারপাশে ঘুট 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 করতেছে এরকম। তো নুরুর বোন খুব টেনশন করতে করতে চিন্তা করলো ভাই কই গেছে, কই খুঁজবে সে। তো অগত্যা সে হারিকেনটা নিল, তাদের যে একটা দা আছে বাসায় সে দাঁটা নিল, দাঁটা নিয়ে সে হাঁটা ধরল, চিন্তা করলো ভাইকে খুঁজবে। হেঁটে যাচ্ছে, রাত হয়ে গেছে, পুরা গ্রামের যে ক্ষেতের উপর দিয়ে বাতাস বয়ে চলতেছে, ওখানে মানে পাতাগুলো নড়তেছে, কেউ নাই, কোনো মানুষ তো নাই, চিন্তা করলো কোথায় যাবে সে। তো প্রথমে সে একটা বাড়িতে গেল, সেখানে তার ভাইয়ের সাথে কাজ করতো ফসলের মাঠে একজন লোক, সেখানে যে বলল যে আমার ভাইরে দেখছেন নাকি, তোমার ভাই তো দুপুরের পর থেকেই দেখি না, দুপুরের পর থেকে বেরিয়ে গেছে খাইতে, আর আসে নাই তো, খেতে আর ফেরত আসে নাই। নুরু বোন খুব টেনশনে পড়ল, কোথায় গেছে তার ভাই। সে হাঁটতে হাঁটতে চলে গেল যেখানে বাজার, মানে বাজার মানে বাজারের শুরুর দিকটা, পুরো বাজারটা তখন বন্ধ হয়ে গেছে, মানে বাজারে যেখানে কিছু দোকানপাট থাকে তখন রাত পর্যন্ত খোলা। সেখানে জিজ্ঞেস করলো তার ভাইকে কেউ দেখছে নাকি, তো মোটামুটি সবাই বলল যে না, নুরুলে আমরা কেউ দেখি নাই। কেন কি হয়েছে বলে, নুরুলে খুঁজে পাইতেছি না, এরকম ও তো আসেনি, বাসায় আসে নাই। এটা বলতে যেও তার বোন ভয় পাইতেছে, কারণ সে তো একলা মেয়ে মানুষ, এখন কি বলবে। তো এগুলো খুঁজে টুজে সে এক পর্যায়ে আসতেছে, তো তখন যখন সে ফেরত আসতেছে তখন কিন্তু আরো রাত হয়েছে। তাকে কিন্তু কেউ বলে নাই যে তোমাকে সাহায্য করি তোমার ভাইকে খুঁজে দিতে বা সে কোথায় দেখতেছে, এটাও তাকে কেউ বলে নাই। তো সে যখন রাস্তা দিয়ে আসতেছে হঠাৎ তার মনে হলো তার ভাই বলছিল সেই বটগাছের কাছে গেছে এবং সেখানে সে একটা মেয়ে তাকে যে বলছে যে আমার বাপের গাছ এসে, তো তার কাছে তখন মনে নাড়া দিল, তার ভয় লাগলো যে আসলেই মানে ওই বটগাছের কাছে যে আমার ভাইয়ের কিছু হয়েছে নাকি। তো এই চিন্তা করতে করতে সে আস্তে করে হাঁটা দিল, অনেক ভয় লাগতেছে তার, তার মন ডুকডুক ডুকডুক করতেছে ভয়ে, কারণ সবসময় তার ভাই তাকে আগলায় রাখে, তাকে কোথাও যেতে দেয় না। তো মানে এরকম কোন মানে কোন রকম সব কাজই তার ভাই করে, যে হাঁড়ি পাতিল বন্ধ তার ভাই দোয়, তো তাকে যেতে দেয় না। তো সে একলা একলা এরকম রাতের বেলা হেঁটে হেঁটে যাচ্ছে এবং সে ওই গাছগাছালির মধ্যে দিয়ে সে যাবে ওইখানে, তার মনের মধ্যে ধুকধুক করতেছে ভয়ে। তো সে রাস্তা থেকে নেমে হাঁটা ধরল আইল দিয়ে, যাচ্ছে হারিকেনটা ধুলতেছে, হারিকেনের আলো দুই পাশে ক্ষেতের মধ্যে পড়তেছে আর রাস্তায় পড়তেছে এতটুকু। দূর থেকে কেউ দেখলে দেখতে পাবে যে নিচের ক্ষেতের আইল দিয়ে একটা মেয়ে হেঁটে যেতেছে হারিকেন নিয়ে, মানে এরকম, এবং চারপাশে অল্প একটু আলোর একটা বলয় হইতেছে আর তার হাতে দাঁটা। সে এরকম হাঁটতে হাঁটতে এক সময় গাছগাছালি এখানে চলে আসলো। তো নুরুর বোনের বুকের মধ্যে মানে ভয়ে মানে ধুকধুক করতেছে, সে চিন্তা করছে ওখানে যাবে কি যাবে না, আসলে কি তার ভাই ওখানে আছে, এগুলো চিন্তা করতে করতে সে হেঁটে একসময় উঠলো ওই জায়গায়। ওইটা একটা উঁচু ভিটার মতো, সে ভিটার উপর দিয়ে উঠে সে হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে গাছগাছালির মাঝ দিয়ে এসে এই যে ফাঁকা জায়গাটা এখানে চলে আসলো। সে এসে দেখতেছে হারিকেনের আলোয় হালকা আলোকিত হইতেছে জায়গাটা এবং বট গাছটারে লাগতেছে ভয়ঙ্কর একটা জিনিসের মতো, এরকম দানবের মতো দাঁড়ায় আছে, ঝুড়িগুলো নামতেছে, তার বুকটা কেঁপে উঠলো দেখে ভয়। তো সে হারিকেনটা উঁচু করে ধরলো সামনে, উঁচু করে ধরে সে সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে যেতে যেতে যখন নাকি কাছাকাছি আসছে দেখলো একটা ভাজের কাছ থেকে মানে বট গাছের একটা খাজের ভেতর থেকে তার পা দেখা যাচ্ছে একটা। তো সে দেখেই সে চিন্তা পারছে এটা তার ভাইয়ের পা, সে দৌড় দিয়ে গেছে ওখানে, কাছে যেয়ে দেখে যে তার ভাই ওখানে পড়ে আছে এবং ভাই মানে খুব ভারী নিঃশ্বাস নিতেছে, মানে খুব গভীর ঘুমে মানে তলায় আছে তার ভাই। তো সে যে তার ভাইকে ভাইয়া ভাইয়া বলে সে ডাকতেছে এবং হাত পা ডলতেছে, এরকম হাত পা ডলতেছে মানে গরম করার চেষ্টা করতে দেখে ভাইয়ের শরীর ঠান্ডা একদম, শরীরটা কেমন ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। তো বারবার সে যখন ডলতেছে এই সময় সে হঠাৎ করে একটা দুষ্ট হাসি শুনল, মহিলা মানুষের হাসি, তাকায় দেখতেছে যে অন্ধকারের মধ্যে চোখ জ্বলতেছে একজোড়া, যেমন কোন সাপদের চোখ যদি জলে অন্ধকারে, যেমন কুকুর বিড়ালের চোখ জলে, সেরকম অন্ধকারের মধ্যে একজোড়া চোখ জ্বলতেছে। সে প্রচন্ড ভয় পেয়ে গেছে, সে তাড়াতাড়ি তার ভাইকে ডাকছে, ভাইয়া ভাইয়া উঠো উঠো ভাইয়া উঠো বলতেছে, দেখতেছে যে আস্তে আস্তে চোখটা কাছে আসতেছে। তার হারিকেনটা কিন্তু পাশে রেখে দিছিল, সে হারিকেনের আলোর কাছাকাছি যখন চলে আসে হালকা আলো পড়ছে, সে দেখল ওইখান থেকে অন্ধকারের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসতেছে একটা মহিলা, কিন্তু মহিলা বলা ঠিক না, এটা মুখটার মধ্যে অসংখ্য বলি রেখা, অসংখ্য বলি রেখা মুখের মধ্যে, চোখ দুটা জ্বলতেছে, এরকম বড় বড় কালো চুল চারিদিকে এলোমেলো ভাবে ছড়ায় পড়ছে কেশরের মতো, আর মানে মুখের ঠোঁট দুইটা মনে হচ্ছে ফেটে গেছে, শত শত ফাটা সেরকম মানে লাল হয়ে আছে, এবং ওই হালকা হারিকেনের আলো যখন মুখে পড়ছে হলুদ চোখটা, তার মধ্যে মণিটা এরকম কালচে চোখা মণি, সে ওখান থেকে তাকে দেখে হা করে উঠলো, মুখটা হা করলো, তো মুখের ভেতরটা সম্পূর্ণ লাল। তো নুরুর বোন তো প্রচন্ড ভয় পেয়েছে, সে ভাইয়া ভাইয়া বলে কয়েকবার করে ডাক দিছে, দিয়ে সে হাতের যে দাঁটা রাখছিল পাশে দাঁটা উঁচু করে ধরছে ওইটাকে দেখে, ওইটা তখনই তার উপর লাভ দিল, সে দাঁ চালাইছিল কিন্তু দাঁটা মনে হলো বাতাসের মধ্যে দিয়ে মানে চলে গেল, মানে কোথাও লাগলো না, বাতাসের মধ্যে দিয়ে ভেদ করে চলে গেল, কিন্তু সে বুঝলো তার গায়ের উপর কেউ ঝাঁপায় পড়ছে, একটা মানে কোন বড় কোন পাখি টাইপের কিছু ঝাঁপায় পড়ছে, এবং পড়ে তাকে প্রচন্ড জোরে কামড়ে দিল এবং সে কামড়ানোর মানে ব্যথা পেল সে। তো তারপরে অনেকক্ষণ পর তার আর কোনো হুশ নাই, মানে সে ওখানে হারাই গেছে, তার আর কোনো হুশ নাই। যাই হোক, পরদিন নাকি সারা রাত নাকি ওইভাবে চলে গেছে, সারা রাত পার হয়ে গেছে, কেউ জানে না কি হয়েছে এরপর ওই সময়টা। পরদিন সকালে নুরুর ঘুম ভাঙছে, সে অত্যন্ত দুর্বল, সে শুয়ে আছে ওইখানে, সে গাছতলায় বুঝতে পারতেছে যে তার সারা শরীরে শিশিরে ভিজা, সে বুঝতে পারতেছে। তা সে কোনো মতে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় দেখতেছে তার এক পাশে একটা হারিকেন রাখা। সে হারিকেনটা দেখেই সে চিনতে পারছে তাদের বাড়ির হারিকেন। তো সে লাফ দিয়ে উঠছে, তার মাথাটা ভনভন ভনভন করতেছে, মনে হচ্ছে মাথার মধ্যে প্রচন্ড যন্ত্রণা। উঠে সে দূরে তাকায় দেখতেছে তার বোন পড়ে আছে পাশে। তো নুরু একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে গেছে বোনের কাছে, যে দেখতেছে বোন পড়ে আছে অচেতন, বোনের শরীরে একদম মনে হচ্ছে ফ্যাকাশে। তো বোনকে সে ধরল, ধরে দেখতেছে যে বোনের সে মানে হাতের নাড়ি দেখার চেষ্টা করলো, গলার কাছে দেখার চেষ্টা করলো, দেখলো না, মনে হচ্ছে না যে তার কোনো সে হৃদস্পন্দন পাইতেছে। তো নুরু তো ওখানে মানে চিৎকার করে অনেকক্ষণ কাঁদলো এবং মানে আকাশ বাতাস ফাটায় কাঁদলো অনেকক্ষণ। তো তারপরে সে তার বোনের বোনকে উঁচা করে ধরে সে বাসায় চলে আসলো। আসার সময় সে তাদের পাশের যে ওই যেই বাড়িতে প্রথম তার বোন খুঁজতে গেছিল সেই বাড়িতে কিছুক্ষণ চিৎকার করে ডাকলো বাড়ির লোকটাকে। তো সে যখন বাসায় আসছে কিছুক্ষণ পর দেখলো যে হ্যাঁ, ওই লোকটা দৌড়ে আসছে তার বাসায়, যে নুরু তুমি কইছিলা কালকে কি হয়েছে, তোমার বোন তোমার খুঁজছে রাত্রেবেলা। তো তখন সে কাঁদতেছে, তো ওই লোকটা জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন সে বললো যে এরকম এরকম তার বোনকে সে এরকম পাইছে গাছের তলায় এবং সে দুপুরে গেছিল গাছের তলায় এরকম ই হয়ে গেছে। তখন ওই লোক বলে যে কি তোমার কি মনে নাই যে তুমি কিভাবে গাছের তলায় যে ঘুমায় গেলা। নুরু তখন বলে যে হ্যাঁ আমার মনে পড়তেছে, তখন তার মনে পড়া শুরু করে। সে বলে আমি এরকম গাছের তলায় গেছিলাম খাইতে খাইতে যায়, তারপর এর আগের থেকে আমার সাথে দেখা হয়েছে ওখানে আরো একদিন, ওখানে এক মেয়ে মেয়ে মনে করছিলাম কিন্তু আসলে এটা একটা মহিলা, একটা বেটি, সে আমার সাথে এরকম কথা বলতেছিল। কালকে খাওয়ার পরে আমি যখন খাইছি উঠতে গেছি আমারে বলে যে তোর হাত দেখি, হাত দেখতে চাইছে আর আমি জানি কেন দেখাইছি, তারপর আমার হাত ধরে এরকম একটা কামড় দিছে, কামড় দেওয়ার পরই আমার আর কিছু মনে নেই। তো তখন লোকটা বলে আরে এটা তো ওইখানকার পেতনি, এই গাছ এটা সবাই কয় যে এই পেতনি ডাইনি, এটা গাছ লইছিল এদের গোষ্ঠী ওইখানে আছে, আর আমাদের এই গ্রামের মধ্যে এরকম অনেকে দেখছে, তারা আমার দাদাই দেখছে আমার বাপাই দেখছে এরকম ওই আছে এখানে, তোর এটাই ধরছিল। তখন নুরু বলে তোর এটাই ধরছিল, তোর বন্ডেও যা ক্ষতি করছে এটাই করছে। তখন নুরু তো আবার কান্নাকাটি করে। তো যাই হোক, তাদের নুরুর একা মানুষ, তার আর কি করার, ওই লোকটাও আসে এবং তাদের ওই গ্রামের অট্টক অঞ্চলে শোক নেমে আসে, সবাই মিলে শোক করে। তারপর তার বোনের একটা ব্যবস্থা করে তারা। তো নুরু যে তার বোনকে কবর দিয়ে কাঁদতে থাকে, হ্যাঁ মানে তার কিছু করার নাই, সে একা পুরা বুঝে কাঁদতে কাঁদতে একদম শেষ হয়ে যায়। তো তখন তারা বলে যে অনেকে বলে গ্রামের মানুষটা বলে যে তোমার উপরে যেহেতু চোখ পড়ছে তুমি একা থাকো, তুমি যে হুজুরের সাথে কথা বলো গ্রামে। তো নুরু যে হুজুরকে বলে যে এরকম এরকম হচ্ছে, তো হুজুর তাকে দোয়া দরুদ পড়ে দেয়, তাকে বলে যায় এবং তার এই যে হাতের মধ্যে যে এখানে কামড় দিছিল এর জন্য তাকে তেল পড়া দিয়ে দেয় হুজুর। আরো বলে দেয় যে তুমি যে উপশহরে যাও সেখানে ডাক্তার দেখাও, দেখা বলো যে এটা কি হয়েছে, কারণ এই আমি তেল পড়া দিছি কিন্তু এগুলো খারাপ জিনিস যদি তোমার কামড়ায় থাকে, আমি যতদূর বুঝতেছি তোমার খারাপ জিনিসে কামড়াইছে, খারাপ জিনে কামড়াইছে, এগুলার অনেক বাজে ই আছে, তো তুমি যে ওষুধপত্র নাও। তো নুরু আর কি বলবে, সে হুজুরের থেকে ওই তেল পড়ায় নেয়, সে আর ওখানে যায় না, উপশহরে তার যাওয়ার প্রয়োজন নাই। তবে সে হাঁটতে হাঁটতে মানে সে মানে পাগলের মতো হাঁটা চলা করে আর কি। তো নুরুর আসলে মানে একদম মন আর থাকে না, সে হাঁটতে হাঁটতে এদিক চলে যায়, সে বাজারে যায়, বাজারে যেয়ে দেখা যায় যে পরিচিত কারো দোকানে ঘুমায় যায় রাত্রে, এবং রাতে দুঃস্বপ্ন দেখে সে প্রায়, এরকম দুঃস্বপ্ন দেখে যে তার কাছে এরকম আসছে। তো নুরু একদম মানে ই হয়ে যায়, মানে তার কোনো মানে হুঁশ জ্ঞান নাই, সেরকম করতে থাকে। তো একদিন নুরু এরকম হাঁটতে হাঁটতে আসতেছে, তো তাদের ওই এই গ্রামের ওই পাশে গ্রামে ওখানে একটা এরকম নিচু জায়গা আছে। তো সেইখানে যে দেখে যে একটা দরবেশ বসে আছে। তো দরবেশকে দেখে নুরুর অনেক মানে ই হয়, মনে ইচ্ছা হয় যে দরবেশকে সে বলে তার ঘটনা, তার মনে এটা ইচ্ছা হয়েছে, কেন জানি নিজের মন থেকে বলছে। তো নুরু নাকি হেঁটে হেঁটে ওই দরবেশ ওইখানে যায়, যে দরবেশ বাবাকে সালাম দেয়। সালাম দেওয়ার পরে ওই দরবেশ তার দিকে তাকায় বলে যে হাত দিয়ে এরকম ডাকে তাকে এদিকে আসতে। আসার পর বলে কি যে তোমার তো পিশাচে ক্ষতি করছে, দরবেশই নাকি বলে, বলে দেখি তোমার হাত দেখি। তো হাত দেখতে চায় নুরু নাকি, তখন ভয় দেখাইতে চায় না, তার হাতে অনেক ব্যথা, ওই জায়গাটা ঘা হয়ে গেছিল। দরবেশ নাকি বলে তোমার হাত দেখি, তোমার হাত দে এদিক দে। তখন নাকি নুরু হাত বাড়ায় দেয়। তো দেখার পর নাকি দরবেশ তাকায় ওখানে ফু দেয়, হাতের মধ্যে ফু দেয়, আর তার ওখানে চাল ছিল, চাল ওখানে কতগুলো চাল ছিল একটা ইসের মধ্যে, চাল একটু দিয়ে দেয় ওখানে। দেখে যে নুরু অবাক হয়ে দেখে যে তার যে ঘাটা আস্তে 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 ওখান থেকে মিটে যাচ্ছে এরকম। তো তারে বলে যে তোরে তো ক্ষতি করছে, তোর বন্ধুও ক্ষতি করছে, যাক আল্লাহ বিচার করবো, যা পরে শেষ করে দিব আল্লাহ। আর তুই যদি বিচার করতে চাস এই লয় যে এই যে এখান থেকে নিয়ে যা আমার থেকে এটা নিয়ে ছিটাই দিবি ওর গায়ে, বলে দেখে যে এরকম চাল এতগুলো চাল দরবেশটার হাতে দিয়ে দেয়। তো নুরু বলে শেষ হয়ে দিব, তো বলে হা শেষ হয়ে দিব। নুরু আর কোনো কথা না বলে দরবেশের কাছে তাকে সালাম দিয়ে ওখান থেকে উঠে যায়। তাকে দরবেশ ওখানে তাকায় আছে। তো নুরু যখন নাকি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে উপরে উঠে গেছে ওই মূল রাস্তা দিয়ে, তাকাইছে আবার পিছে, তাকায় দেখে যে দরবেশ ওখানে নাই। সে দরবেশে বসা দেখছিল ওখানে দরবেশ নাই। তো সে অবাক হয়ে যায় যে কি কি মানে এটা কোন দরবেশ, ওনারা আমি দেখলাম আবার নাই। এগুলো চিন্তা করতে করতে নাকি নুরু হেঁটে হেঁটে যায়। তো যেতে যেতে ওই যে ওই গাছতলার ওইখানে আসে, তখন অলরেডি বেলা পড়ে গেছে, একদম সন্ধ্যার মতো হয়ে গেছে, মানে তখন একদম ই নামবে, সন্ধ্যা নামবে। তো নুরু কিন্তু তার হাতের মুঠে সেই ই ধরে রাখছে, চালগুলো ধরে রাখছে, এবং তার সারা শরীর কাঁপতেছে। সে মনে করছে যে আজকে আমি বাঁচবো মা মরবো ওরে আমি শেষ করে দিব, ওই সেই যে ডাইনি সেটা আমি শেষ করে দিব। সেই চিন্তা করতে করতে নাকি গাছের কাছে যে সে নাকি বলতে থাকে তুই কই তুই কই বলে ডাকতে থাকে। তো তখন নাকি উপর থেকে শুনে যে ওই মানে মেয়েটার কণ্ঠ, তারা বলে যে তিয়া তো উতলা উইসস ক্যান, তুই আইসোস, আমি জানতাম তুই আবি, আমি তোরা ডাকি তুই আসোস না। তাই বলতে বলতে দেখে গাছের উপর থেকে নেমে আসে। তো এসে নুরে বলে কি হয়েছে তোর, তোর হাতে কি, তোর হাতে তো মনে খারাপ কিছু, এই বলে তার দিকে হঠাৎ করে সে সোজা হয়ে দাঁড়ায়। দেখা যায় ওই মানে মহিলাটা সাধারণত বা মেয়েটা সাধারণত আসতো বসে বা এরকম করে কুজা হয়ে আসতো বা এরকম মানে খুব একটা দাঁড়াইতো না সোজা, দেখে সোজা হয়ে দাঁড়ায়। তো সোজা হয়ে দাঁড়ানোর পর নুরু ভয় পেয়ে যায়, দেখে বিশাল আকৃতির লম্বা সে, এবং তার চুল একদম পুরো হাঁটু পর্যন্ত এরকম বড়, এবং মুখ হা করছে, মুখের মধ্যে এরকম দাগ ভয়ঙ্কর, কি নিয়ে আইসোস আমার লিখে বলে এরকম করে নাকি নুরুর দিকে আসে। নুরু চালটা ছুড়ে মারে তার দিকে। তো চালগুলা লাগার সাথে সাথে নাকি সে চিৎকার করে উঠে, একদম মানে সেই ডাইনিটা একটা চিৎকার করে উঠে। তো নুরু দেখে যে একদম নীল একটা আলোর মতো হয়ে সে ছড়াই যেতেছে, পুরো চারিদিকে ছড়াই যেতে। নুরু ভয়ের চোটে সে ওই মাটির মধ্যে তাড়াতাড়ি পড়ে যায়, পড়ে গড়াইতে গড়াইতে এদিকে চলে আসে, এবং ওই যে নীল আলোটা নাকি ওই গাছের পাশে রেডিয়াস ধরে, একদম পুরা রেডিয়াস ধরে নীল আলো হয়ে থাকে অনেকক্ষণ। অনেকক্ষণ পর নাকি দেখে যে ওই আলোটা আস্তে 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 কমে গেল। এরপর থেকে নাকি ওই গাছের গোড়াটা ওইরকম হয়ে গেছে, ওই জায়গাটাকে কোনো ঘাস টাস হয় না, একদম ওইরকম। আর মানুষজন নাকি অনেকে রাতের বেলায় কান্নার শব্দ শুনে ওইদিকে আসলে, বা ভর দুপুরেও কেউ ভয় এদিকে আসে না, যেহেতু আগে এই ধরনের ঘটনা প্রচলিত আছে। এই হচ্ছে সেই বৃদ্ধ এই ঘটনাটা বলছে সিয়ামকে, এবং সিয়াম এটা শুনলো, এটা আমি আমার মতো করে বললাম, বৃদ্ধ তার মতো বলছে, আমি চেষ্টা করছিলাম বৃদ্ধর মতো বলতে, বাট কন্টিনিউয়াসলি একইভাবে বলা হলো না। তো যাই হোক, এই ছিল সেই ঘটনা, এবং সিয়াম সেই জায়গার সেই লেজেন্ড শুনে সেটা সে মনে রাখছে, এবং সে সেটা শেয়ার করে ফেললো আমাদের কাছে। আমার কাছে বেশ ভালো লেগেছে শুনতে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন।
এতক্ষণ শুনে এলাম ঢাকার সিয়ামের শেয়ার করা একটি লেজেন্ড, বেশ ইন্টারেস্টিং ছিল। এরকম লেজেন্ড কিন্তু অতীতও আমি শুনেছি, আমার কাছে বেশ ভালো লাগে। কোন এলাকায় যদি এ ধরনের ঘটনা প্রচলিত থাকে, অনেক বছরের পুরনো কোন স্থাপনা বা কোনো জিনিসকে ঘিরে, যেমন কোনো গাছ বা কোনো জমিদার বাড়ি বা কোনো কিছু, সেখানকার ঘটনা শুনতে সবসময় ইন্টারেস্টিং লাগে। আর আমি কিন্তু অতীতও আপনাদের সাথে এরকম লেজেন্ড শেয়ার করেছি, রেডিওতেও করেছি, অদ্ভুত রেডিও করেছি। তো এখন অপেক্ষায় থাকলাম আপনাদের যাদের কাছে এরকম কোন লেজেন্ড আছে আমার কাছে শেয়ার করে ফেলবেন, যদি মানসম্মত হয় অবশ্যই আমি তা শেয়ার করব। তো আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সামনের অদ্ভুত রীতে। বন্ধন বন্ধ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত রীতি শুনতে পায়। যারা ফেসবুকে আমাদের সাথে আছেন তারা আমাদের পেজটিকে ফলো করে দেবেন, আর আমাদের যে গ্রুপ আছে ফেসবুকে অদ্ভুতের গ্রুপ, সেখানে জয়েন হয়ে যেতে পারেন। তো যাই হোক, চলে যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে সামনের সপ্তাহে। আল্লাহ হাফেজ, টাটা।